This track was downloaded from fusionbd.com.
আমি পুরোলার কাছে বলি ওকে আমি এই জন্মে না পেয়েছি পরও যে বলো যেন পুরোলা আমাকে ওর করে দেয়, ওকে আমার করে দেয়। আমি মরার আগ পর্যন্ত হলো এক ঘন্টার জন্য হলো এক মিনিটের জন্য আমি মেয়ে হয়ে মরতে ছেলে মেয়ে বাঁচতে চাই না।
শেষ পর্যন্ত কি পরিচয়ে বাজবে সে, মেঘ নাকি মেঘলা? ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে এই প্রথম একটি অদ্ভুত জীবনের গল্প আজ রাত 11:20 আরজে কিবরিয়ার সাথে শুধুই ABC রেডিওতে। দ্য ক্লোজার দ্য বেটার। Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, এবং সময় এখন রাত 11:20 এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে এবং একই সাথে আমার ঘড়িতেও। আর যারা এই মুহূর্তে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে কান পেতেছেন তাদেরকে আমরা অবশ্যই ওয়েলকাম করছি। আজকে একটু ভারী ভারী গলা নিয়ে শুরু করছি, কারণ যে অতিথিকে নিয়ে আমি স্টুডিওতে, একটু আগে তার চোখের পানি টপটপ করে পড়ছিল এবং হঠাৎ করে তাকে আমি কাঁদতে দেখে জিজ্ঞেস করলাম যে জীবনের গল্প তো বলা শুরুই হয়নি, তাহলে আপনি কাঁদছেন কেন? সে বলল অতীতের ঘটনা মনে পড়েছে তো যে কারণে কাঁদছি। হ্যালো 8920 খুব ফর্মাল ওয়েতে শুরু হয় এবং আজকে একটু ভিন্নভাবে শুরু হয়েছে। এই ভিন্নতার প্রসঙ্গ ধরেই আপনাদের সবাইকে আমি বিশেষভাবে একটা রিকোয়েস্ট করতে চাই আজকের হ্যালো 8920 যে যারা এই মুহূর্তে শুনছেন কিংবা অনুষ্ঠানের যে কোনো সময় আজকে অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেককে আমি বলবো যে হ্যালো 8920 আজকে শেষ পর্যন্ত শোনার জন্য। আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 একটি বিশেষ জীবনের গল্প। আমি আবারও বলছি, আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 একটি বিশেষ জীবনের গল্প, এবং যে জীবনের গল্পে শত শত লাখ লাখ মানুষকে আজকে নাড়া দেবে, এবং যে জীবনের গল্পে এমন একজন ক্যারেক্টারকে আজকে আমরা এখানে পাব যে গল্পটি এই দেশের অসংখ্য অসংখ্য মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে, অসংখ্য অসংখ্য মানুষ এরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তাদেরকে ছুঁয়ে যাবে। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, এবং হ্যালো 8920 মানেই হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আজকে কে আছেন তার সঙ্গে আমরা পরিচিত হচ্ছি একটু পরেই, তবে তার আগে বলতে চাই এখানে এসে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের এখানে ফোন করার ঠিকানাটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। মুঠোফোন থেকে যদি ফোন করেন তাহলে সভাপতি নিয়ম অনুযায়ী আপনি 02 যোগ করে নেবেন। আর মনে রাখবেন যে এখানে ফোন করার পরে 3 মিনিট সময় দেওয়া হয় আপনাকে পুরো বিষয়টি বলার জন্য, এবং ফোনটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়। সুতরাং 2 মিনিটের মধ্যে আপনার পুরো বিষয়টি বলে, আপনার নাম এবং সেল নাম্বার স্পষ্ট করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার শাকিল অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর আরেকটি পদ্ধতি সেটা হচ্ছে ফেসবুক, যে ফেসবুকটিতে আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আমরা প্রায় কাছাকাছি 7 লাখের মতো ফ্যান পেয়ে গিয়েছি, 7 লাখের মতো আমাদের টিম মেম্বার আমি বলবো পেয়ে গিয়েছি আমাদের হ্যালো 8920। সেই পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এবং এই পেজটিতে যদি আপনি গিয়ে লাইক দিয়ে দেন সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিলে আপনি সঙ্গে সঙ্গে আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চলুন আমি আমার অতিথির সাথে পরিচিত হই। সাধারণত হ্যালো 8920 যখন শুরু হয় তখন আমার গেস্ট যে থাকে তাকে আমি প্রথম যে প্রশ্নটি করি সেটা হচ্ছে আপনি আপনার নামটা একটু বলবেন। আজকে এই হ্যালো 8920 শততম পর্ব পার হয়েছে, 102তম পর্ব এটা। এই 102তম পর্বে একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে, আমি আপনার নামটা জিজ্ঞেস করছি না, কেন করছি না এটা পরিষ্কার হবে একটু পরে, এবং আমি চাইলে আপনার একটা ছদ্মনামও দিতে পারতাম, হ্যাঁ, কিন্তু আমি সেটাও করছি না, কারণ নামটা জানা প্রয়োজন কিন্তু প্রথমে জানানো যাচ্ছে না। প্রিয় শ্রোতা, পুরো গল্পটা একটা মিস্ট্রি, এবং এই মিস্ট্রির জায়গাটি আপনাকে অনেক বেশি আলোড়িত করবে, আশা করছি যে আপনি উপভোগ করবেন। আমি নাম ছাড়া বেসিক কিছু জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, লাইক আপনার এইজ, আপনি কত বছর বয়সী, এখন কোথায় থাকছেন, হ্যাঁ এগুলো যদি আমাদেরকে একটু বলতেন।
আমার বয়স এখন 22, শেষ 23 রানিং চলতেছে। আমার গ্রামের বাড়ি পটুয়াখালী ডিস্ট্রিক্ট, রাঙ্গাবালী থানা এবং রাঙ্গাবালী গ্রাম,
রাঙ্গাবালী গ্রাম।
আমি বর্তমানে নারায়ণগঞ্জ চাষারা, ওখানেই থাকি।
ওখানেই থাকেন আপনি, 23 বছর বয়সী আপনি। আমি আবার বলছি প্রিয় শ্রোতা, ওর নামটা আমি জিজ্ঞেস করিনি, কেন করিনি সেটা অনুষ্ঠান আপনারা শুনতে থাকুন, ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে, নামটা এমন জায়গাতে গিয়ে রিভিল হবে যেটা আপনাকে অনেকখানি ধাক্কা দেবে। ওকে, আপনি হ্যালো 920 শুনেন রাইট?
সবসময় শুনি।
শুনেন, আপনার ভালো লাগে?
আমার ভালো লাগে এবং আমার খুব মজার বিষয় হয় যখন মানে নানান শ্রোতারা আসে এখানে, মজার মজার কথা বলে, তখন খুব খুশি লাগে। নিজে নিজে মনে হয় যে আমিও একদিন যদি যাইতে পারতাম এবিসি রেডিওর কাছে, আমার জীবনের গল্প যদি আমি বলতে পারতাম, আমার জীবনের কথাগুলো যদি আমি অল বিশ্বের মানুষকে যদি জানাইতে পারতাম, তাহলে আমি নিজে নিজে ধন্য মনে করতাম।
আপনি সেদিক থেকে হয়তো আজকে একটু হলেও খুশি যে আজকে আপনি লাখো মানুষের মাঝে এসেছেন। আমরা হেলো 920 থেকে হয়তো অনেকেরই উপকার করতে পারি না যারা এখানে আসেন, কিন্তু তারা যদি ফিলটা নিয়ে যান যে হেলো 920 তে এসে জীবনের গল্প বলেছি, এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় একটা পাওয়া, আমার টিমের জন্য এবং
আমার কাছে। আমি মনে করি যে আমার জীবনে আজকে আমি অনেক ধন্য, লাকি ম্যান যারে বলে।
চলুন ভাই আমরা শুরু করি, আপনি কোথা থেকে শুরু করতে চান?
ছোট বয়স থেকে।
আচ্ছা, প্লিজ শুরু করুন।
আমার বয়স যখন 3 দিন, তখন আমার মা বাবা আমাকে রেখে লন্ডনে চলে যায়। আমি বড় হয়েছি আমার দাদুর কাছে।
লন্ডনে কেন চলে যান?
লন্ডনে চলে যে আমাদের আর্থিক বুদ্ধি একটু দুর্বল ছিল, আমার বাবা ওখানে থাকতো, বিয়ের আগে ওখানে কাজ করতো।
লন্ডনে?
হ্যাঁ।
কিসের কাজ করতো?
টিভি ফিরিস এগুলো শোরুমের মানে বিজনেস করতো। এবং আমার মা ও মানে বিয়ে হওয়ার পরে আমি হওয়ার আগে ওখানে ছিল, আমার বড় ভাই হয়েছে, বড় ভাই বাংলাদেশে এসে হয়েছে, তারপরে আমি হইলাম। আমাকে 3 দিনের দিন রাখে আমার মা চলে গেল, আমাকে আমার দাদু কুলে পিটে করে মানুষ করছে। তারপর
একটু সবার কনফিউশন থাকবে যে লন্ডনে যিনি থাকছেন তার তো আর্থিক দিক দিয়ে সমস্যা থাকার কথা না?
না, মানে আমি যখন হয়েছি মানে তখন আর্থিক সমস্যা ছিল। আমার বাপ কাকারা 7 ভাই এক বোন, মানে বড় পরিবার, আমার বাবা একা পারতেছে না।
ও পুরো পরিবারটা আপনার বাবা দেখতেন?
হ্যাঁ, আমার বাবা দেখতো এবং আমার কাকারা এখন পর্যন্ত বসে বসে আমার বাবা তাই খায়।
আচ্ছা, তো সেই সময়টাতে আপনাকে একা রেখে
তারা লন্ডনে চলে গেছে।
আপনি কি বড় ছিলেন নাকি আপনার আরো ভাই বোন ছিল?
আমার বড় এক ভাই ছিল, উনি সেনাবাহিনীতে জব করে বর্তমানে কুষ্টিয়ায় আছে।
আচ্ছা আচ্ছা।
আমি মেজো আর আমার ছোট এক ভাই আছে।
আচ্ছা, ফাইন। আপনি দাদার কাছে বড় হচ্ছিলেন?
আমি আমার দাদার কাছে বড় হয়েছি। তারপরে বয়স যখন আমার মানে 5-6 বছর, তখন আমি মোটামুটি নিজে একটু বুঝতে পারছি, হাসি খুশি ছিলাম সেই ছোটবেলা। একদিন আমার জীবনে একটা গল্প বলি। এক শনিবার রোজ সকালবেলা আমার কিছু ফ্রেন্ড ছিল, মানে আমার বয়সে ছোট ছোট, আমি অনেক দুষ্টু ছিলাম, সকালবেলা বাসার পাশে এসে হাতে তালে দিত, তালে দিলে আমি বুঝতে পারতাম যে ওরা আসছে। আমাদের গ্রামের বাড়ি কাঠের ঘর 3 দোতলা, ওখানে পাশে একটা পেঁপে গাছ আছে, আমি ছোটবেলা থেকে গাছে চড়তে পারতাম, পেঁপে গাছ থেকে নামছি নামে তারপর ওদের সাথে গেছি। যাওয়ার পরে আমাদের বাড়ির পাশে এক মহিলা আছে, মানে কানে কম শুনে, ওনার গাছে অনেক জামবুড়া, ওই জামবুড়া পারতে গাছে উঠছে এবং জামবুড়া কাটায় আমার হাতের কনু সহ কাইটে গেছে, এখনো দাগ আছে আমার কনুতে। তারপরে চিল্লাপাল্লা করছি, উনি শুনতে পাচ্ছে, পরে ওনারা গাছের নিচে গুনে বেগে গেছে, তারপর আমাকে নামাইছে গাছ থেকে। নামাইয়ে মানে আমাদের গ্রামের ভাষায় বলে ঝাড়ু, ঝাড়ু দিয়ে ইচ্ছে মতো পিটিয়েছে আমার। পিটানোর পরে পরে আমারে বলতেছে যে আমি তোমার দাদুর কাছে বিচার দেবো, ঢিঙ্গি মেয়ে, অলক্ষণী মেয়ে, অপয়া, দুষ্ট, জ্বালাই খেয়ে বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত, মানে আমার আঘাত দিয়ে দিয়ে কথা বলতেছে। তারপরে আমি ভয়ে আতঙ্ক, তখন আমাকে কি আমার দাদুও মারবো?
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় মোটামুটি একটু ধাক্কা খেয়েছি এবং ধাক্কা খাওয়ার জায়গাটা হয়তো আপনারা বুঝতেও পেরেছেন। ওকে ওর চারপাশের লোকজন সবাই বলছে ধিঙ্গি মেয়ে এবং সে শব্দটাও কোট অ্যান্ড কোট বলে ফেলেছে, কিন্তু ওর ভোকাল শুনে আপনার মনে হচ্ছে ওর তো মেয়ের ভোকালে কথা বলছে না। এখানে একটা কোশ্চেন মার্ক তৈরি হলো। হ্যাঁ, আমরা প্রশ্নের সমাধানগুলো ধীরে ধীরে করতে চাই। আপনারা অনেক কিছুই গেস করতে পারেন, অনেক কিছু অনুমান করতে পারেন, সে অনুমানের জায়গাটা আপনাদেরকে আমরা ফ্রি করে দিচ্ছি, অনুমান করুন, কিন্তু প্লিজ ও যেগুলো বলে সেগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন। ওকে, যাই আপনার কাছে। তারপর
তখন রাত্র 9টা বাজছে, মানে ভয়ে পলাইছিলাম, পাশে সারা বাড়ি তুলা গাছের পাশে বসেছিলাম, জুপ জুপ করে আস্তে আস্তে বৃষ্টি পড়তেছে, আমার মানে খুব ভালোই লাগতেছে, আমি অনেক হাসতেছি। তখন পাশে খেকশিয়াল ডাকে, খুব খেউ খেউ করে খেকশিয়াল ডাকতেছে, ঠাস করে একটা মেঘ ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে আমি মানে মাটির উপরে পড়ে গেছি, অজ্ঞান হয়ে গেছি। কতক্ষণ পর এক লোক ওখান দিয়ে যাইতেছে দেখে আমারে, এরপরে চিল্লাপাল্লা করলো, আমার এসে নিয়েছে, বাসায় যাই মাথায় পানি দিয়েছে, তেল মালিশ করছে, একটু সুস্থ হয়েছি। সুস্থ হওয়ার পরে আমার দাদু বলে, এই বজ্জাত মেয়ে, তুই আবার ওই গেছে জামবুড়ো ফারছস, আর তোর বাবার কাছে আমি বলে দেব, তোর বাবা তোকে নিয়ে যাবে, আমি আর পারতেছি না, তুই কি আমার মরণ চাস, আমার মাথা খাবি? এই বলে বকা দিস আমার। আমি ওনার সাথে মানে মুখ বেসকি মারি, হ্যাঁ, ঝগড়া করতেছি।
আপনি তো মা বলতে ওই দাদুকেই বুঝতেন?
হ্যাঁ, আমি মা বাবা মনে করতাম, ফিল করতাম যে আমার দাদুই সব, উনি আমার আত্মা। সবসময় মনে করতাম, ওনার সাথে শেয়ার করতাম ভালো মন্দ, এবং উনি আমাকে আদর করত, উনি আমার সব করত,
সবকিছু ছিল ছোটবেলাতে।
তারপর আমার শাশুড়ি আসছে, শাশুড়ি বাজার থেকে একটা সুপার গোল নিয়ে আসছে, আসে উনি জুতায় মারবে রাই খেতেস, আমাকে দাদু বকা জোগা করছে, মনে মনে একটু জিত লাগছে, হিংসা হয়েছে, বুড়ি তোমার মজা দেখামো আজকে। তারপর ওই সুপার গোল আমি নিয়ে স্কুল দিয়ে আঙ্গুলে লাগাইছে, হাতের আঙ্গুলে কেন আঙ্গুলে লাগাইয়া, দাদু তুমি লিপস্টিক দেবা, কেন আমি তোমার ঠোঁটটা না সরে সরে একটু লিপস্টিক দিয়ে দিই, হ্যাঁ দেও সমস্যা, দিয়ে আমাকে পাঁচ মিনিট মুখ বুঝে থাকবা, হ্যাঁ তারপরে খুলবা, এখন পাঁচ মিনিট মুখ বুঝলে এখন আর মুখ খুলতে পারে না, এখন ওনার সামনে খাবার অনেক কিছু ছিল, খাইছি নষ্ট করছি, ওনার বকা জোকা দিছি, ব্যাং মারছি চ্যাং মারছি, উনি মানে কিছুই বলতে পারে না, মুখ আটকানো। পরে সকাল হয়ে গেছে, সবাই নামাজ পড়ে, দাদু মুখ খুলতে পারে না, কিছু করতে পারে না।
মাই গড,
এখন আমার কাকা যে বলতেছে মা মা তুমি নামাজ পড়ো না, কথা বলতে পারে না, এখন এতে সিলে ফেলে আমার মার কি হয়েছে, এই পাড়া প্রতিবেশী সব এক জায়গায়। আসার পরে এখন সবাই কান্নাকাটি করতেছে, আমাদের পাশের বাসা মোটামুটি খনকারি করতো, আমি এবার এগুলো ছেলেবেলা থেকে বিশ্বাস করতাম না যে আত্মা বলতে কোনো জিনিস আছে, ভূত বলতে কোনো জিনিস আছে, এগুলো রূপকথা কাল্পনিক কথা। উনি আমার দাদুকে দেখে বলে কি ওনার জবান আটকে গেছে, ওনাকে আমি ভালো করতে পারবো আমাকে 4,000 টাকা দিতে হবে। আমি বলতেছি হ্যাঁ সমস্যা নেই তোমাকে টাকা দেব, তারপরে দেখলো, দেখার পরে আমাকে বলে এতটুকু বাচ্চা এত কথা বলে কেন, তারপরে উনি দেখো, দেখার পরে আমি শোনো বলবো না কি সমস্যা, ওনার জবান বন্ধ হয়ে, আমি ওনার জবান বন্ধ হয়নি, ওনার মুখে আমি সুপার গোল মেরেছি, দেখো এক মিনিট কেরাসিন এনো, ডলার দিছি মুখে চামড়া ভিটে গেছে, এই তো মুখ খুলে যায় হাসি হই হুল্লো।
আমরা এখানে হাসছি যদিও গল্পটা পুরোটা এখানে বলতে দেওয়ার সুযোগ হয়েছে, সুপার গ্লু নিয়ে একটা সচেতনতা তৈরি করার জন্য। সুপার গ্লু আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি, এবং সুপার গ্লু বুঝতেই পারছেন এটা সুপার গ্লু, ভয়াবহ রকমের শক্তিশালী একটা আঠা। আমরা প্রাত্যহিক জীবনে যে সুপার গ্লুটা ব্যবহার করি এটা কিন্তু মারাত্মক রকমের ক্ষতিকর, ইন আ সেন্স যদি আপনি এটার প্রপার ইউজ না জানেন। ও যে কাজটা ছোটবেলাতে করেছে, প্রথম কথা হচ্ছে শিশুদের হাতে দেওয়ার মতো জিনিস নয়, এক। দুই নম্বর হচ্ছে সুপার গ্লু যারা ব্যবহার করেন তারা প্রত্যেকে এটা লাগানোর সময় চোখে একটি গ্লাস অবশ্যই পরে নেবেন, কারণ এই গ্লুটি এতটাই সেন্সিটিভ, এটা তো লাগার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে কি পরিমাণ শক্ত হয়ে যায়, স্পর্শকাতর জায়গা যেগুলো রয়েছে লাইক লিপ কিংবা আই কিংবা অন্যান্য জায়গাগুলোতে, এগুলোতে যদি এই সুপার গ্লুটা যায় এটা মারাত্মক রকমের ক্ষতি করতে পারে, এমনকি আপনাকে অন্ধ করে দিতে পারে। সুতরাং এই গ্লুটা ব্যবহার করার সময় অবশ্যই আপনারা গ্লাস পরে নেবেন। হ্যাঁ,
তারপর আমার বয়স যখন 8 বছর 6 মাস তখন আমার মা আসছে, গ্রামের বাড়ি, আসার পর আমি তো মাকে চিনি না, আর ছোটবেলা থেকে আমার দাদু বলতো সামলাইতে পারতো না, এই জন্য বলতো তোর মা মারা গেছে, ওই দেখ তোর মার কবর, আসলে কিন্তু ওটা কবর না, ওখানে মানে হলুদে চাষ করতো, এই জন্য মানে ট্যাক রয়ে গেছে, ঠিক আছে। তো আমি মাঝে মাঝে যে মন খারাপ করতাম, ওখানে যে কান্না করতাম যে দেখো আমার মা নেই, সবাই মা আছে, কত ছেলে মেয়েরা মার কোলে আদর খায়, কোলে নিয়ে অনেক জায়গায় যায়, ঘুরে হাত ধরে বেড়াতে যায়, আমি পারতেছি না, মানে এই থেকে পাড়া প্রতিবেশী একটু ভালোবাসতো খুবই, আবার দুষ্টও বলতো, আমার অনেক আদর করতো সবাই। যাই হোক, পরে মা আসছে, আইসে আমাকে ডাকে যে মেঘলা মেঘলা মামুনি আমার কাছে আসো, কে তুমি, তোমাকে তুমি চিনি না, কোথা থেকে আসছো, আমি তোমার আম্মু, না আমার আম্মু তো মারা গেছে।
প্রিয় শ্রোতা, আমি এখানে ওকে একটু থামাচ্ছি, আরেকটা কনফিউশন আমরা পড়ে গিয়েছি, এবং সেই কনফিউশনটা আসলে প্রথমেই যে জিনিসটা আমরা করেছিলাম যে নামটা আমরা প্রথমে উদ্ধার করিনি, এখন আমরা নামটা জেনে গেলাম, ওর নামটা, ও যে বয়সে গল্পটা বলছিল 8 বছর 6 মাস বয়সে, তখন ওর নামটা হচ্ছে মেঘলা, এবং ওর বয়স এখন 23 বছর রানিং, ওর কণ্ঠটা হচ্ছে পুরুষের মতো। আমরা ঘটনার প্রাসঙ্গিকতায় বলতে হয়তো বা অনেকেই বলছেন যে ওর শরীরের কি জেন্ডার চেঞ্জ হয়ে গেছে, বা ও কি আসলেই পরবর্তীতে পুরুষ হয়ে গেছে, এরকম ঘটনা কিন্তু আমরা সমাজে অনেক দেখে থাকি। আপনারা আপনার সন্দেহের জায়গাটিতে থাকুন, আপনারা আপনাদের কনফিউশনের জায়গাটিতে থাকুন, আমরা একটু সামনের দিকে যেতে চাই, এবং সেই জায়গাটিতে গিয়ে আমরা ধীরে ধীরে পরিষ্কার করতে চাই ঘটনার প্রেক্ষাপটে ও আসলে উদ্ভাসিত হোক, ওর বর্তমান পরিস্থিতি কি কিংবা কি ওর জীবনের গল্প। আমরা জানতে পেরেছি ওর নাম 8 বছর 6 মাস যখন ছিল তখন মেঘলা, এবং সবাই তাকে দস্যি মেয়ে বলে জানত, আদর করত, দাদির কাছে সে বড় হচ্ছে। ওকে, তারপর
আমার আম্মু আমাকে হাত দিয়ে ধরে আমাকে মানে বুকের সাথে মেলানোর জন্য টানছে, আমি বলতেছি তোমাকে তো চিনি না, তুমি কে, আমার দাদু বললে তোমার নতুন মা, হাসি ঠাট্টা করে বলে তোমার নতুন মা। আমি দাদুর কাছে দাঁড়াইয়াছি, দাদু মহিলা কিসের জন্য আসছে, মহিলাকে আমি দেখতে চাই না, আমার মাকে পারলে আমার সামনে এনে দাও। তারপরে আমার আম্মু অনেক কান্না করছে যে নিজের সন্তান হয়ে আমাকে চিনতে পারলি না, আজকে আমি টাকার জন্য তোকে রাইকে বাইরে ছবি লেগে গেছি, এটা কি আমার অপরাধ? তুই মেয়ে হয়ে আমার মাকে চিনলি না? বলছে তুমি যা, যতই যা বলো আমি তোমাকে চিনি না, তুমি আমার নতুন মা হয়ে থাকলে আমার বাবার কাছে যাও। একদিন বিকেল বেলা উনি খাইতে বসছে, আমাকে ডাকতেছে মুরগির ঠ্যাং খাওয়ার জন্য। আমি দেওয়ার পর আমি গিলাস মারছি উনার গাও বসাই, তখন কপাল কেটে গেছিল, তখন অনেক কান্না করছে। আমার দাদু এসে আমাকে একটা চর দিছে, তারপরে এক মাস ছিল, এক মাস পরে উনি চলে গেছে।
বাবাকে
দেখার সুযোগ, বাবার সাথে ফোনে ফোনে কথা বললাম, জানতাম যে আমার বাবা আছে। আমার বাবা আমাকে ফোনে অনেক আদর করত, চুমা খাইত এবং যা কিছু লাগতো সব কিছুই দিত। কিন্তু আমার সে যে কাকি ছিল খুবই বজ্জাত, উনি আমার ড্রেস নিয়ে ওনার ভাস্তির দিত, আমাকে পুরন পুরন ছিল ওর পরে তো। এই জন্য আমি আমার বাবার কাছে বললাম একদিন, বায়না ধরলাম যে বাবা তোমার তো টাকা পয়সার অভাব নাই, আমি তোমার একমাত্র মেয়ে, আমাকে তুমি কি ড্রেস দাও? আমাকে সবাই কাবলিয়েলা বলে ক্লাসে, সবাই আমাকে কি মডার্ন ড্রেস দিতে পারবো না? পরে আমার বাবা বলল, ঠিক আছে মামনি, কে কি দেয় না, আমি তো সেটা তো দেখি না, এখানে বসে আমাকে যে যা বলে আমি সেটাই শুনি।
অনেকেই অনেক বেশি পরিমাণে আপনার সম্পর্কে কিউরিয়াসিটি দেখাচ্ছে, এবং যে কারণে আমি একটু পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে সময়ের গল্পটা বলছেন সেটা আপনার 8 বছর বয়সের গল্প, এবং সবাই আপনাকে মেঘলা নামে ডাকে, সবাই আপনাকে দোষী মেয়ে জানে, তার মানে আপনাকে সবাই মেয়ে জানে। আজকে আপনি 23 বছর বয়সে যে গল্পটা বলছেন সেই কণ্ঠটা একটা পুরুষালী কণ্ঠ, এটা কিভাবে সম্ভব হয়েছে? জাস্ট আমাকে জিস্টটা বলেন, সামারিটা বলেন, আপনার শরীরের মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে?
আমার শারীরিক পরিবর্তন, আমার শরীর চেঞ্জ পরিবর্তন হয়েছে,
শরীর পরিবর্তন হয়ে গিয়েছে। তার মানে আপনার কি জেন্ডার চেঞ্জ হয়েছে?
হ্যাঁ।
কতদিন আগে আপনার জেন্ডার চেঞ্জ হয়েছে?
1 বছর 8-9 মাস।
1 বছর 8-9 মাস আগে আপনার জেন্ডার চেঞ্জ হয়েছে, তার মানে আপনি মেয়ে ছিলেন, মেয়ে থেকে ছেলে হয়েছে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের অতিথি মেঘলা, যার জীবনের গল্প আমরা শুরু করেছি শৈশব থেকে, এবং ঘটনার প্রাসঙ্গিকতায় আপনারা জানতে পেরেছেন যে ও প্রকৃতিগতভাবেই ওর শরীরের যে লিঙ্গগত ব্যাপার ছিল সেটা পরিবর্তন হয়েছে। যখন ওর বয়স 20 কিংবা 21, সেই সময়টাতে ওর শারীরিক পরিবর্তন ওকে মেয়ে থেকে ছেলে করেছে। কিন্তু ওর জীবনের যে গল্পটা আজকে এখানে উপজীব্য হয়েছে, এবং ওর জীবনের যে গল্পটা আমরা এখানে উপস্থাপন করতে যাচ্ছি, সেটা আরও বেশি পরিমাণে আগ্রহমূলক এবং অনেক অনেক বেশি পরিমাণে চিন্তার খোরাক জোগাবে। আমরা ঠিক এই জায়গাটিতে বিরতি নিতে চাই একটা সাম আপ করে। মেঘলা, পরবর্তীতে কি আপনার কি নাম চেঞ্জ হয়েছে?
জি,
পরবর্তীতে আপনার নাম চেঞ্জ হয়েছে, কি নাম সেটা?
মেঘলা থেকে মেঘ,
মেঘলা থেকে মেঘ হয়েছে। প্রিয় শ্রোতা, আপনারা চাইলে ওকে মেঘলাও বলতে পারেন, ওকে মেঘও বলতে পারেন। শুধুমাত্র কনফিউশনের জায়গাটা দূর করবার জন্য আমি বিষয়টি এই পর্যায়ে আপনাদের কাছে পরিষ্কার করে নিচ্ছি, এবং আপনাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি যে আজকের এই মেঘলার জীবনের গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য, কারণ এই সমাজে এরকম জেন্ডার চেঞ্জ হয়ে যায় প্রকৃতিগতভাবে, ছেলে থেকে অনেকেই মেয়ে হয়ে যান, মেয়ে থেকে অনেকে ছেলে হয়ে যান, এই ঘটনা বিরল নয়। কিন্তু এই ঘটনা জীবনের ক্ষেত্রে কত ঘটনা কিংবা অঘটনের জন্ম দেয় তার আজকে একটা চাক্ষুষ সাক্ষী আপনাদের সামনে পেশ করছে ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি, ওকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাইতো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে, আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস, নতুন ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ, লোবান এবং আরজে লাবিব, এবং আমার সঙ্গে রয়েছে আমার অতিথি যাকে কেউ মেঘলা বলছেন, কেউ মেঘ বলছেন, কিন্তু মেঘলা এবং মেঘ একই ব্যক্তি। এই একই ব্যক্তির মধ্যে দুটো রূপ, এবং সেই দুটো রূপ সময়ের পরিবর্তিত রূপ, প্রকৃতিগত পরিবর্তিত রূপ। কারণ আজকে যে আমার কাছে এই সময়ে মেঘলা হিসেবে ধরা দিচ্ছে সেটা তার শৈশবের মেঘলা, কিন্তু পরবর্তীতে তার 18 কিংবা 19 বছর বয়সে তার যে শারীরিক পরিবর্তন, মেঘলা থেকে সেটা মেঘের পরিবর্তন, মানে সে স্ত্রীলিঙ্গ থেকে পুরুষ লিঙ্গের অধিকারী হয়েছেন। অর্থাৎ আমি যদি আরো সহজ করে বলি, সে নারী থেকে পুরুষে এসছেন প্রকৃতিগতভাবে। এই মানুষের জীবনের গল্প আজকে আমরা এখানে উপস্থাপন করছি। তিনি হচ্ছেন মেঘলা, যিনি এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। এবং আরেকটি কথা আপনাকে বলতে চাই, তাকে যদি আপনি দেখতে চান, তার সম্পর্কে যদি কোনো প্রশ্ন করতে চান, কোনো কমেন্টস করতে চান, চলে আসুন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ওকে মেঘলা, তারপর
আম্মু চলে গেছে। আম্মু চলার পর 12 বছর আমার যখন বয়স, তখন আমি 64। আমার বাবা আসছে, দিন ছিল সোমবার, বিকেল বেলা আসছে, দেখে আমি বসে বসে হাতে মেহেন্দি দিতেছে, আইসে আমার কোলে নিয়েছে, বাবার ছবি দেখছি, বাবার সাথে কথা বলছি, বাবাকে চিনছে। তারপর বাবা খাইলো, নিজে আমাকে হাতে খাওয়াইলো। খাওয়ানোর পরে গ্রামের সকলে বাড়ি বাড়ি ঘুরছে, আমাকে নিয়ে বেড়াইছে, অনেক মজা করছে। পরে বাবা চলে গেছে। তারপর আমার বাড়ির পাশে এক হিন্দু বাড়ি আছে, ওর একটা ছেলে আছে নির্মল করে নাম। আমি যাইতেছি আমার বান্ধবীর সাথে ক্লাসে, হঠাৎ ওই ছেলে আমাকে দেখছে। আমি অনেকদিন যাব দেখে ওই ছেলে আমাকে ফলো করে দেখতেছে, আমার দিকে অন্যরকম সেজন্য আমাকে কি যেন বলতে
চায়
মিসকি হাস দিয়ে। আমি আমার বান্ধবী বলি, আমার বান্ধবীর নাম মুন্নি, আর এক নাম হচ্ছে স্বর্ণিকা, যে স্বর্ণিকা দেখ ওই ছেলেটা আমার দিকে তাকাইছে। তা আমি ছোটবেলা থেকে ছেলেদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে একটু মজা পেতাম। একটা চোখ মারছি এবং মুখ বিস্কি মারছি, ঝাড়ে বলে মুখ বিস্কি মেরে নিয়ে চলে গেছে। ক্লাস থেকে আসতেছে আবার দেখি একই জায়গায় দাঁড়িয়ে গেছে। পরের দিন সকালবেলা দেখি আমার বাড়ির সামনে আসছে, আইসে বিরাজ করতেছে, শুধু শুধু ফলো করতেছে। ফলো করে আমাকে, আপনাকে কিছু আমাকে বলবেন? কিছু বলবো না তোমাকে, ঠিক আছে? আপনি আমাকে দিকে আর ফলো করবেন না, আমাকে এইভাবে তাকাবেন না, যদি তাকান তাহলে কিন্তু সমস্যা, আমি আমার দাদুকে বলবো, কাকাকে বলবো, আপনাকে মারবো। পরে বলতেছে আমি একটা কথা বলবো তোমাকে, তুমি শুনবে? বলো আমাকে। সর্বপ্রথম সে বলে ইউ উইন্টিং মাই লাভ। এখন তো আমি হা হা খিলখিলে হাসতেছি, লাভ মানে কি আমি তো বুঝি না, ভালোবাসা আমি, ভালোবাসা মানে কি, মানে আমি দুষ্টমি করতেছি, ন্যাকামি করতেছি? ভালোবাসা কি করে খায় না, মাথায় দেয় না, গায়ে দেয়? আমি বুঝি না, আমি তোমাকে শিখিয়ে নেব, আমি তোমাকে ভালোবাসি না, আপনার সাথে আমি প্রেম করব না। এবং আমার ছোটবেলা থেকে একজনের সাথে, আমি জানি না, আমার ফ্যামিলি বলছে যে বিয়ের কথা হয়েছে, এবং আমি আমার বাবা মার মনে দুঃখ দিতে পারবো না, হ্যাঁ ভালোবাসা আমি জানি না। তারপরে ছেলে কেটে পড়লো। 2 মাস পরে এক লজিম মাস্টার আসছিল, ওনার বাড়ি মাগুরা, উনি আমাকে 1 সপ্তাহ যাবৎ পড়াইছে। পড়ানোর পর ওনার চোখে মনে আমাকে ভালো লাগছে, এবং ছোটবেলা থেকে আমি রূপসজ্জা করতাম নিজে, মানে নিজে ফেস অনেক আকৃষ্ট ছিলাম, গান, নৃত্য, অভিনয়, কোথায় হৈহুল্লো আছে আমি সবখানে থাকতাম। যদি কোনো বাড়ি দেখতাম নতুন বউ আসছে, বড় আসছে, যাইতাম দুষ্টমি করতাম, কোন ছেলেটা আসছে, আর ভালো হ্যান্ডসাম ছেলে দেখলে চোখ মারতাম, মুখ বেসকি মারতাম, একটু তেরা ছিলাম। এরা ছেলেদের বেলাও হয় অনেক জায়গায়, ছেলেরা যেমন সুন্দরী একটা মেয়ে দেখলে দুষ্টমি করে মজা করে, মেয়েরাও কিন্তু করে, মনুষ্যত্বের জিনিস সবার ভিতরে আছে,
মানে ইনফ্যাক্ট ফিলিংস এর ব্যাপারটা বলছেন। আসলে প্রিয় শ্রোতা দেখুন, ওর জায়গা থেকে ও যেভাবে ব্যাখ্যা করছে ভাষাটাকে, হয়তো বা ওর মতো করে বলছে সেটাই একটা ব্যাপার, কিন্তু ও যে শব্দগুলো ব্যবহার করছে সেটা হয়তো এক একজনের কাছ থেকে এক রকম এক্সপ্লেনেশন দাঁড় করাতে পারে। আপনার আসলে শব্দটাকে না বুঝে ওর আসলে যে এক্সপ্রেস যেটা করতে চাচ্ছে ফিলিংস, সেটাকে বোঝার চেষ্টা করুন। কারণ একটা জায়গায় মনুষ্যত্ব শব্দটা ইউজ করেছে, এটা আসলে মনুষ্যত্ব না হয়ে বরং ফিলিংসই বলবো, ফিলিংস অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ছিল। কিন্তু আসলে ও যে ফিলিংস বোঝাতে চাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝি, তো এই বোঝার জায়গাটা যেন কোনো গরমিল না হয়। আসলে প্রত্যেকটা শ্রোতাই এবং যারা গেস্ট হয়ে আসেন, তাদের নিজস্ব এরিনায় বড় হওয়া, তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের যে ভাষাগুলো, এগুলো আমরা কোনোভাবেই ট্রেন আপ করি না, এগুলো তারা তাদের মতো করেই বলুক, তাহলে আমরা ওই আদি অকৃত্রিম নির্যাসটা পাই। সুতরাং তাদেরকে ওইভাবেই নিতে হবে, ঠিক আছে? ওকে ভাই বলুন তারপর।
ওই লোকি আমার ডায়েরির ভিতরে লেখে আমি কোন দিন কোন ড্রেস পরি, কোন দিন কি খাই, কোন দিন কোথায় যাই, সব লেখে অনেক চিঠি পাই। আমার সেজো কাকার একটা ছেলে আছে, ওর নাম সুমন, আমি সুমনে বলছি সুমন সুমন শুনে যায়, দিদি কি হয়েছে, তুমি আমার ডায়েরিতে এগুলো লেখো কেন? না তো দিদি, আমি লিখি না। আর চকলেট রেখা যায় একটা কইরা, জানে আমি চকলেট পছন্দ করি, তেঁতুল পছন্দ করি, তেঁতুলের চকলেট রেখা যায় ওখানে। না দিদি আমি করি না। তা কি করে জানি না, এগুলো যদি দাদু দেখে বলবে এখনই পিএম মেঘনা সাইতে বৃষ্টি, এমনি আমার নাম মেঘলা ইনে সবাই হাসাহাসি করে, আমি দুষ্ট ডিঙ্গি মেয়ে এবং পড়া ফাঁকি বেজি করি, কি লেখে? দিদি আমি আজকে তোমাকে একটা মজার একটা ঘটনা দেখাবো, তুমি বলবা যে আমি পাশের বাড়ি যাই, এই বলে তুমি পর্দার লুকিয়ে থাকবে আর আমি থাকবো জানালার পাশে, দেখবে কি করে কাজটা। ঠিকই ওর কথা মতো আমি পর্দার লুকিয়েছিলাম, দেখে ওই লজিং মাস্টার লেখতেছে, লেখে যাওয়ার সময় আমি খপ করে হাতটা ধরেছি।
মানে যে লজিং মাস্টার পড়াতো সেই লজিং মাস্টার আপনাকে চিঠি দিচ্ছে?
চিঠি দিচ্ছে, কিন্তু সে ভয়ে বলতে পারেনি আমার কাছে যে সে আমাকে লাভ করে।
মানে আপনার লজিং মাস্টারই আপনাকে চিঠি দিচ্ছে?
হ্যাঁ চিঠি দিচ্ছে।
ওকে,
তারপর আমি খপ করে ওনার হাত ধরছি, আমি ওনাকে চোখ রাঙিয়ে বলতেছি এগুলো কি, আপনি কি করতেছেন? লজিং মাস্টার ওই আসছেন না পিএম করতে আসছেন এখানে? হ্যাঁ আমি দিদাকে বলবো, দিদাকে ডাকো দিছি, উনি আমার মুখ সাপ দিয়ে ধরছে, দায়কো না ছড়ি। আসলে মানুষের চোখে মানুষের ভালোবাসতে পারে, তুমি যদি বলো তাহলে আমি ভালোবাসবো না। আসলে অ্যাকচুয়ালি কিন্তু উনি আমাকে লাভ করত, আমি কিন্তু বুঝতে পারতাম না সেটা।
জি, আপনার বয়সের কারণে সেটা আপনি বুঝতে পারেন,
বুঝতে পারেন।
আর ওনার জায়গা থেকে ওনার আসলে চিন্তা করা উচিত ছিল যে আমার ছাত্রীর সাথে আমি যেখানে লজিং মাস্টার সেখানে ধরনের সম্পর্কে জড়াবো,
আর আমি মনে করতাম যে শিক্ষক মানে বাবার সমতুল্য।
এক্স্যাক্টলি,
তার সাথে আমি লাভ কখনো প্রশ্ন আসে না।
তারপর
উনি আমার মুখ চেপে ধরছেন, ঠিক আছে বলবো না, তাহলে একটা মজা আছে, আপনি আমার কিছু ছাড় দিতে হবে। উনি মানে পড়া হিসেবে খুবই করা ছিল, আমি এবার পড়া ফাঁকি বিজি করতাম, লেজারের সময় ক্লাস থেকে পালাইতাম, তারপরে পেট ব্যথা করে মাথা ব্যথা করে দুষ্ট ছিলাম একটু। আচ্ছা ঠিক আছে তুমি যা বলবো আমি তাই শুনবো, সত্যি? হ্যাঁ সত্যি। পরে আমি আমার ভাইরে বলতেছি, সুমন এদিকে আস, দিদি কি হয়েছে? এক গেলাস হরপত গুলে নিয়ে, মানে টিটকিনি দিয়ে বলে লবণ কড়া করে লবণ গুলে নিয়ে এসছেন, নেন খান এটা। পরে উনি খাইয়ে বলেছেন, আমি আমার গলা নিজে ধরে বলতেছি যে কি লবণের শরবত খাইলে কেমনে, কিভাবে খেলো, আমার কথা শুনবেন? হ্যাঁ পালাই তো যাবেন না? না যাবো না, পালাই গেলে কিন্তু আমি বিচার দেবো, তাহলে কিন্তু আপনি সেই মাগুরো থেকে দৌড়ে আনবে। আচ্ছা ঠিক আছে বাবা বলো কি। আমি এখন বাবা বলছেন তখন বলছেন লাভ করবেন, এগুলো মানে কি? মানে কিছুই না, মানে মানে কাজ করলা আমাকে বলছে আমাকে ছাড় দিতে হবে, বৃহস্পতিবার শুক্রবার আসলে আমি পড়তে বসবো না, আমি ছবি দেখুন। আচ্ছা ঠিক আছে তোমাকে ছবি দেখার সুযোগ দিব, এবং আমি ক্লাসে যে পড়া পারি না দুষ্টুমি করি এগুলো ফ্যামিলির কাছে বলতে পারবেন না, ঠিক আছে? এভাবে চললো অনেকদিন, তারপরে পরীক্ষা সামনে উনি আমাকে হঠাৎ ধরলো, পড়ো লেখাপড়া করো নাকি, একটা চর দিচ্ছে আমার। চর দেওয়ার পরে আমি আমি বলবো না ছড়ি, পরে উনি ফলাই গেছে কি আমাদের বাড়ি থেকে। তারপরে সেভেনে উঠছে আমার বাবা, আবার উঠছে, আসার পরে বাবার সাথে নানা বাড়ি বেড়াতে গেছে। তখন আর কি শুনছি যে আমার মামাতো ভাই আছে, কিন্তু দেখিনি কখনো, নানা বাড়ি গেছি, নানা বাড়ি গেছি। আর আমার আব্বু কি আমার বন্ধু, জাস্ট ফ্রেন্ড, বাবার সাথে আমি বন্ধু হিসেবে কথা বলতাম। আমার বাবা যেখানে ঘুমাইতো আমিও সেখানে থাকতাম, বাবা যতদিন থাকতো আমার কাছে বুকের উপরে মাথা রেখে আমি ঘুমাইতাম, এটা আমার অভ্যাস। নানা বাড়ি গেছি, আমার নানার স্বাস্থ্য ভাই মারা গেছে, ওখানে কান্নাকাটি করতেছে, এবার আমার বাবা আমাকে বলছে মামুনি আমি তো তোমাকে থুইয়া সামনে শনিবারে চলে যাব, তুমি তখন এখন আমি পাওয়ার চাইতেছি বড় আর কাঁদতেছি, এখন ওই মরা মানুষ রাইখে এসে আমার পিছিয়ে দৌড়, কিরে ওখানে কি হয়েছে? এখন হাসতেছে খিলখিল, দেখো মারছে পিসের মাস না বেশি, আমি চিল্লাফাল্লা করে এই জন্য দৌড়িয়ে আসছি, আর ওখানে মানুষ মরছে, ওখানে কান্নাকাটি সব বন্ধ, তাহলে একটু মানে মানুষের সবাই আপনাদের মনে মানে একটু খুশি দিলাম। হ্যাঁ তাই। পরে বিকেলবেলা আমার একটা মামাতো বোন আছে, ওর নাম সুরমা, ওদের বাসা ইয়া বড় বড় মৌচক বাসা বাঁধে গাছে, ওরা দেখে কি ওই নল ই খোড়া করে মৌচকের মধু খায় সুবিশা, আমাকে মেঘলা খাবা? কিভাবে খাই? আসো এইভাবে, আমি নলমুখী নিয়ে মধু খাইতেছি, আর একটা মৌমাছি এসে আমার গালের উপরে কামড় দিছে, সিল্লাফল্লা গায়ে জল উঠে গেছে, কিন্তু আমার বাবা শ্বশুরবাড়ি থাকবি না খাইবি না, রাগ করে হিসাবে আমার মেয়ে কামড়াইছে, কেমন খালু আসে বুঝাইলো, পরে গাল ফুল্লা বড়া পিঠে উড়ছে গালের ভিতরে। এখন সবাই বলে গাল ফুলা বেকা, মানে গাল ফুলো মানে সবাই হাসায়, এখন তো আমি সিল্লাফল্লা করি আমার গাল ফুলো বলে কেন এইটা সেইটা, আমি ওরা ঘুমাইলে ওদেরকে আমি মজা দেখাবো। পরে আমার মামা তো বাইরে ঘুমাইছে, ওদের লঙ্গি টাইনে টেনে নিয়ে সব খুললে নিয়ে তুলে দিয়েছে।
আমি বুঝতে পারছি যে আপনার প্রচন্ড রকম দুরন্ত একটা শৈশব ছিল এবং আপনি প্রচন্ড দুষ্টু ছিলেন। আমরা আরেকটু সামনের দিকে যেতে চাই আপনার জীবনের গল্পে।
তারপর নানা বাড়ি থেকে আসলাম, আসার পর বাবা চলে গেল, এই আমার জীবনে মানে প্রথম লাইভের ঘটনাগুলো। রং নাম্বার একটা ফোন আসে, আমার ফোনে।
কোন ক্লাসে পড়ছেন তখন?
নিউটনে।
নিউটনে পড়ছেন, ওকে ফাইন।
আর দুষ্টুরা একটু মানে ভালো হয়ে গেছে, ভালো ভালো ভাব। সবাই বলে মেঘনাসেতে বৃষ্টি ভালো হয়ে গেলে কিভাবে হাত খোপের মুরগি খাইয়া ভামাইছ তুই, সবাই টিসকে নিবি যে যা বল। এই নামাজ পড়া শুরু করছি, না ভাই আমি নামাজ রোজা থাকু, ঠিক আছে। হঠাৎ একদিন দেখি আমার নাম্বার একটা ফোন আসছে। হাই রে কি, আমাকে ফোন দিয়ে বলে তুমি চাঁদের চেয়েও সুন্দর, তোমাকে ভালোবাসি, কোমর পাতা খসখস, কদু পাতা নরম, বন্ধু তোমায় ভালোবাসতে আমার করে শরম, মানে এসএমএস দেয় এরকম।
মিষ্টি কুমড়ো পাতা নরম, আমার তো মনে হয় ওটাও খসখস করে, ওটা বেশি খসখস করার কথা। আমার তোমায় ভালোবাসতে,
বন্ধু তোমায় ভালোবাসতে আমার কি করে সরম।
ওকে ঠিক আছে, তারপর
আমার ক্লাসের ম্যাডামেরা বলতেছে এরকম কোন অবস্থা, ফোন আসে আর হাজার রুপির ফোন দিত, হাজার রুপির। আমি বকা দিতাম, আমাদের মানে বরিশালের বাসায় গ্রামের কিছু বকা আছে এগুলো দিতাম।
হ্যাঁ
বলতাম তোর ঝাড়ু দিয়ে দেবো খরচ দেবো।
প্রিয় শ্রোতা, আমরা আসলে এখানে টু শব্দ ব্যবহার করেছি কারণ এগুলো শোনানো যাবে না, এটা শোনানো ঠিক হবে না। ওকে আমি বুঝতে পারছি, আপনি গালিতে অনেক বেশি এক্সপার্ট ছিলেন। হ্যাঁ, তারপর
বকাঝকা করতাম, এভাবে এসএসসি পরীক্ষা শেষ আমার।
ওকে, গালিগুলি দিতে দিতে এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল।
এক বছর আমার পিছে কন্টিনিউ ঘুরছে
এবং এক বছর পিছে গালি দিয়ে গেছে,
গালি দিছি। আমি ওর রিসিভ করে ওর ফোন রাখে দিতাম। যাই হোক, আমি এবার কি ছোটবেলা থেকে একটু স্মার্ট ছিলাম, ওনাছাড়া কলেজে যেতাম।
মানে মানে ওনাছাড়া যারা কলেজে যায় তারা স্মার্ট?
হ্যাঁ, ওনাছাড়া কলেজে যেতাম, টাইস পড়তাম, কখন ডোলা ছিল আর পরি নেই। এবং
ইউ ফিল যে আপনি এভাবে গেলে আপনাকে স্মার্ট
লাগবে, শর্ট ড্রেস পরতাম, ব্রু ফ্ল্যাগ করতাম, দৈনিক পার্লারে যেতাম, মানে সর্বদিকে রূপচর্যা করতাম। সারাদিন আমার রূপচর্যা এবং গল্প হইগুলো কোথায় সেইভাবেই থাকতাম।
শাসন করে তেমন কেউ,
শাসন করার মতো কেউ মানতাম না,
একবারে খাঁটি ধিঙ্গি মেয়ে যাকে বলে। ওকে,
আমি যে বড় হয়েছি আমি সেটাই মনে করতাম না যে আমি বড় হয়েছি। তারপর গাছে চড়তাম, জামা কাপড় সেই যে গাছ থেকে নামতাম, পাখির বাসা কোথায় আছে হাতাইতাম। সবাই মানে আমাকে খুব ভালোবাসত, পছন্দ করতো। এবং যদি দেখতাম কেউ যদি মন খারাপ, এমন একটা অদ্ভুত একটা কথা বলতাম, সবাই হাসি খুশি, মন ভালো হয়ে যেত। আমাকে যদি কেউ না দেখতো, একদিন না দেখতো, সবাই পাগল হয়ে যেত, মেঘলা গেছে কোথায়। এবং কেউ বাসায় যদি কোনো কিছু আনতো আমাকে দিত সবাই,
সবার আপনি আদরের পাত্র ছিলেন।
কিন্তু আমি একেবারে সরল ছিলাম, কোন দুঃখী মানুষ দেখলে আমার কষ্ট লাগতো নিজের কাছে। এমনও দিন গেছে আমি খাইতে বসছি, এক দুঃখী লোক আসছে, আমার প্লেটটা আমি তাদেরকে দিয়ে দিছি। জানা মতো আমি কোন পাপ করি না, হয়তো চুরি করে খাইতাম ফল টল ছোটবেলা, কিন্তু বললে দিতাম লাস্টে যে আমি চুরি করে খেয়েছি, মাফ করে দিন। এভাবে কলেজে যেতাম, কলেজের অনেক ছেলেরা কন্টিনিউ ডিস্টার্ব করতো, না সেটা তো সম্ভব না। তারপর আমার বান্ধবীরা বললো যে মেঘলা ঠিক আছে, ওই ছেলের সাথে একটু মজা করো, টাকা খা,
যে ফোন করে মেহেদি। আপনি পরবর্তীতে আবিষ্কার করলেন ছেলেটা আসলে মেহেদি না,
যে ওর সাথে একটু গেমস খেল, সমস্যা। হ্যাঁ, গেমস খেলতে আছি, প্রেম করি। এখন ও আমাকে মানে অনেক কথা বলে, আমাদের বিয়ে হবে, মেয়ে হবে, একটা ছেলে হবে,
সংসার হবে,
সংসার হবে,
ছেলে মেয়ের নাম হবে টোনাটুনি
না। আমাকে বলতে ছেলের নাম হইলে আর নাম রাখবো আকাশ, মানে মেঘলার সাথে আকাশ। আর আমি বলতাম না মেয়ে হবে, ও বলতে না ছেলে হবে, মানে ঝগড়া বুঝে দিতাম। মুক্তি না, মেয়ের নাম তোমার নামের সাথে মিলিয়ে
রাখি
না, চন্দ্র
চন্দ্র,
ও দুষ্টুমি করতো,
চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র সব নিয়ে নিয়েছেন আপনারা, সাবাস। ওকে, তারপর
ও এভাবে আমাকে বলতো, ইনসাল্ট করতো সবসময়। তো ওর সাথে আমি কথা বলতাম, মায়া কেমন, মায়ের আবেগে মানে আত্মার বাদনে অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের। যাই হোক, ফোন ছাড়া ভালো লাগতো না।
তার মানে দেখুন, এই জন্য বলছি প্রিয় শ্রোতা, যে ও যেভাবে বলছে এটাই ন্যাচারাল, ওকে জাস্ট ভাষাগত দিক থেকে না ফলো করে ওর ইনার মিনিংটার দিকে ফলো করেন। আপনি যেটা বোঝালেন যে প্রথমে এক বছর শুধু গালিগালাজ করেছেন তাকে, তারপরে আপনি তার সাথে একটা গেমস মানে এক ধরনের ছলনা করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু আপনি পরবর্তীতে তাতে একটা আবেগের মধ্যে জড়িয়ে গেলেন।
আবেগের ভিত্তিতে জড়িয়ে গেছে, ওর স্যার আমি কিচ্ছু বুঝতাম না।
আচ্ছা,
ও আমাকে বলতো কিন্তু আমাকে একটা কিস করো, আমি করতাম কি কিস করতাম, হাঁস মুরগি দেখতাম এভাবে এভাবে, ও সত্যি কিস করতো, অনেক কাঁদতো। এবং
আপনি প্রথম হাঁস মুরগি রাখতেন? আচ্ছা, ওটাকে ও কিস মনে করে নিত?
কিস মনে করতো।
আচ্ছা, ফাইন।
তারপর একদিন ঝগড়া হচ্ছে আমার সাথে, ওর সাথে, আমাকে বলে দেখো তুমি আমাকে ভুলে যাবে। হ্যাঁ, আমি তোমাকে ভুলে, তোমার সাথে প্রেম করি, তোমার বাবার সাথে প্রেম করবো। ও তখন বলতো তুমি আমার সাথে প্রেম করো, তুই আমার বাবার সাথে করবো, আমি তোমার সাথে আমি প্রেম করি না, সলনা করছি, জানো আমি তোমার কে? না জানি না। এভাবে এক বছর গেল, ইন্টার সেকেন্ড ইয়ার। তারপরে ও আমাদের ভাই আসছে। আমি তো ঠিকানা দিই না, ও আমার আত্মীয় স্বজন আসছে, আমি তো আর জানি না যে ওর সাথে
আত্মীয় স্বজন ছিল।
আত্মীয় স্বজন, আমার মামাতো ভাই, মানে দূর সম্পর্কে আপন না,
দূর সম্পর্কের মামাতো ভাই ছিল।
মামাতো ভাই
মেহেদি,
মেহেদি, মেহেদি হাসান।
মাই গড। ওকে, তারপর
ও আমাদের বাড়িতে আসছে বেড়াইতে, আসে খাইতেছে, আমি কলেজ থেকে আসছি, গোসল করে উপরে বসে আমার মেহেদির নাম্বারে একটা ফোন দিই, ঠিক ফোন দিছে, মেহেদির নাম্বারে ফোন দিছে, আর ওখানে ঋণ বেজে জড়ছে, মানে উপর থেকে নিচে আমি ফলো করতেছি যে নিচে ঋণ পেয়ে জড়ছে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, এবং আজকে যার জীবনের গল্প এখানে প্রচারিত হচ্ছে, সে আসলে প্রকৃতিগতভাবে জেন্ডার চেঞ্জ হয়েছে মাত্র দুবছর আগে। এখানে একটা ফিজিশিয়ান যারা আছেন তারা হয়তো একটা এক্সপ্লেনেশন দাঁড় করতে পারবেন, বিশেষ করে যারা আজকে ডক্টর আছেন এই সব বিষয়ের উপরে স্পেশালিস্ট, তাদের একটা ইন্টারভিউ নেবার আমরা চেষ্টা করব। বিশেষ করে আমরা মাঝে মাঝে এরকম ঘটনা দেখে থাকি যে আমাদের বন্ধু মহলে এরকম জেন্ডার চেঞ্জ হয়ে যায় অনেকেরই। এটা নিশ্চয়ই হরমোনের কোন একটা ব্যাপার, আমি আসলে কোন ফিজিশিয়ান নই, সে অর্থে আমি হয়তো পুরো ব্যাপারটা জানি না, কিন্তু আমরা চাইব এই অনুষ্ঠানের স্বার্থে কোন একটি পার্টে শাকিলের একটা ছোট্ট প্যাকেজ রাখবার জন্য, যেখানে হয়তো একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন আমরা পাব। আমরা আসলে খুব বেশি সাইন্টিফিক এক্সপ্লেনেশনের দিকে যেতে চাই না, তার চেয়ে বরং আমরা সোশ্যাল রিয়েলিটির দিকে থাকতে চাই, মেন্টাল রিয়েলিটির দিকে থাকতে চাই, যেটা তার জীবনে ঘটে গেছে বা জীবনের গল্পে। আজকে যেই মেঘলাকে আপনারা এখানে শুনছেন, স্টিল সে মেঘলা তার জীবনের গল্পে, কিন্তু আজকে সে সমাজে মেঘ নামে পরিচিত, এবং এই মেঘ আর মেঘলার যে আত্মপরিচয় সেখানে একটা প্রকৃতিগতভাবে লিঙ্গ পরিবর্তনের গল্প। এবং মেঘলা জীবনের 18-19 বছর পর্যন্ত একটা মেয়ে ছিল, দুরন্ত শৈশব ছিল, সবকিছু আপনারা শুনছেন, কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে তার জেন্ডার পরিবর্তন হয়ে যায়, সে মেঘলা থেকে মেঘ হয়ে যায়। আমরা একেবারে আজকের দিন পর্যন্ত তার পুরো জীবনের গল্পটা এখানে তুলে নিয়ে আসার চেষ্টা করছি, এবং হ্যালো ইট 920 এমন একটি অনুষ্ঠান যেখানে জীবনের গল্প প্রচার হয় একটা মাত্র বেসিক জিনিস মাথায় রেখে, সেটা হচ্ছে আপনি যদি কিছু শিখতে চান কারো জীবনের গল্প থেকে, সেই শিখার জায়গাটি আছে কিনা। আজকেও হ্যালো ইট 920 আপনাকে হতাশ করবে না, সেই জায়গাটি হ্যালো ইট 920 তে আছে। আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় শ্রোতা, ঠিক ফিরছি 12:06। আপনারা যদি ওকে দেখতে চান আমাদের অতিথিকে, চলে আসুন আমাদের ফেসবুকে, এবং একই সাথে লাইক দিয়ে হয়ে যেতে পারেন আমাদের হ্যালো ইট 920 মেম্বার। হ্যালো ইট 920 যাবতীয় তথ্যাবলী আপনারা ওখান থেকে পাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। হ্যালো ইট 920 বানানটা হচ্ছে HELLO8920। এটা দিয়ে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আরজি কিব্রিয়া নামে পেজটি পাবেন, যেখানে নিয়ার অ্যাবাউট 7 লাখ ফেসবুক মেম্বার রয়েছে। ফিরছি ঠিক 12:06।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসেই রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 স্তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততা, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপরে অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, বিবর্ণ, এক কথায় ড্যামেজড।
নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলে পুরনো প্রাণ ফিরিয়ে আনতে, ড্যামেজড চুলের কোষে গভীরে পৌঁছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন, যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত।
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততা, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপরে অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, বিবর্ণ, এক কথায় ড্যামেজড।
নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলে পুরনো প্রাণ ফিরিয়ে আনতে ড্যামেজড চুলের কোষের গভীরে পৌঁছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন, যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, সময় এখন 12:06। আমরা সংবাদ এবং বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিপ্রিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আর হ্যালো 8920 মানে আমার টিম মেম্বাররা, আমি অবশ্যই বলবো শাকিলের কথা, খালিদ ভাই, লোবান ভাই এবং একই সাথে লাবিব, আমাদের নতুন টিম মেম্বার। এরা হচ্ছে হ্যালো 8920 প্রাণ এবং একই সাথে যারা এখানে অতিথি হয়ে আসেন, যারা শোনেন, তারা হচ্ছে হ্যালো 8920 আত্মা আমি বলতে পারি। যাই হোক, আজকে যে মানুষটি এখানে জীবনের গল্প বলছে সে হচ্ছে মেঘলা। মেঘলা নাকি মেঘ নাকি অন্য কোন পরিচয় আমি ঠিক জানি না, কিন্তু তাকে আমরা এখন পর্যন্ত আবিষ্কার করেছি মেঘলা নামেই। তার যে জীবনের গল্প সেটা আপনারা নিশ্চয়ই শুনে অবগত হয়েছেন, একটা জায়গায় আপনারা কনক্লুশন টানতে পেরেছেন, সেটা হচ্ছে তার লিঙ্গ পরিবর্তন এবং সেই লিঙ্গ পরিবর্তনের জায়গাটি প্রকৃতিগতভাবে। সে 18 বছর পর্যন্ত মেঘলা নামে ছিল, একটা ঢিঙ্গি মেয়ে বলি বা যাই বলি না কেন, একজন তরুণী ছিল, কিন্তু 18 বছরের পর প্রকৃতিগতভাবে সে ছেলে হয়ে যায় এবং সেই জায়গাটিতে আমরা এখনো আসিনি জীবনের গল্পে। আমরা হয়তো খুব শীঘ্রই চলে আসব, কিন্তু আমরা একটা মানুষের জীবনের গল্প এখানে প্রচার করছি। লিঙ্গ সেখানে কতটা গুরুত্বপূর্ণ বা এই যে পরিবর্তনগুলো, এগুলো সেখানে কি ধরনের ঘটনা ঘটিয়ে দেয় সেটার একটা ডক্টরাল ব্যাখ্যা আপনারা হয়তো বা জানবেন, কিন্তু তার আগে আমরা বরং এই জিনিসটাকে ভাবে দেখার চেষ্টা করছি যে এটার সাইকিয়াট্রিক এক্সপ্লানেশনটা কি, বা এটার সাইকিয়াট্রিক ব্যাপারটা আসলে কি দাঁড়ায়, এটার সোশ্যাল রিয়েলিটিটা আসলে কি, এবং একসাথে নিজের যে মানবিক অবস্থা সেই মানবিক অবস্থাটা আসলে কি হয়। একজন মানুষ হিসেবে এই জিনিসগুলোকে আজকে অবজার্ভ করবার জন্য আপনাকে স্পেশালি হ্যালো 8920 তে আমন্ত্রণ। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তো মেঘলা, আমরা শুরু করি আবার, আপনি যে জায়গাটিতে ছিলেন, যে ফোন দিলাম মেহেদির ফোন নিচে বেজে উঠল, তাই না? তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে যে প্রিয় শ্রোতা, ওকে অনেকেই দেখছেন, অনেকেই অবাক হচ্ছেন, পাশাপাশি দুটো ছবি আমরা রেখেছি, সেটা হচ্ছে মেঘলা যখন মেঘলা ছিল তখন আর মেঘলা যখন মেঘ হয়েছে তখন, এবং ওর অনুমতি নিয়ে আমরা ছবিটা দিয়েছি। আপনার তো কোনো সমস্যা নেই আপনার যদি ছবিটা আমরা প্রকাশ করি? আপনার অনুমতি নিয়ে আমি ছবিটা দিচ্ছি। এবং আপনি বোধহয় ছবিটা নিয়ে একটা কথা বলেছিলেন যে অনেকেই অনেক নাবোধকভাবে দেখে করে, তাদেরকে আপনি বোধহয় একটা রিকোয়েস্ট করতে চান যে প্লিজ এই ধরনের কাজ করবেন না, তাই তো? কিছু বলতে চান তাদেরকে? কি বলতে চান?
আজকে আমার জীবনে এমন হয়েছে, কালকে তো আপনাদের জীবনে হইতে পারে।
এখানে তো আপনার কোনো হাত নেই,
এখানে তো আমার কোনো হাত নেই, এখানে তো নিয়তি সব বিধির বিধান, তাই না? কার ভাগ্যে কি আছে সেটা বলতে পারি না। আমাকে নিয়ে যদি আজকে আপনারা ডাস্টবিনের ময়লা হিসেবে হাসি ঠাট্টা করেন, আপনাদেরকে নিয়ে কিন্তু কোন একদিন কেউ করবে।
সুতরাং প্রিয় শ্রোতা, ওর এই অনুভূতির জায়গাটাতে আমরা আঘাত না দিই। যারা হাসি ঠাট্টা করছেন বা করার চেষ্টা করছেন তাদেরকে আমরা বলবো মানুষ হিসেবে মানুষকে দেখার জন্য। হ্যাঁ, আসুন এই হ্যালো 8920 এই বন্ধুকে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি। হ্যাঁ, এবং এটা উজ্জ্বল দৃষ্টান্ত হোক। প্রথমে ও ছবি দিতে চায়নি, তারপরে আমরা যখন বলেছি যে আপনাকে আমরা এক্সাম্পল করতে চাই সোসাইটির কাছে, তখন বলেছি দেন, এবং সেই দেনের জায়গাটা থেকে আমরা আপনাদেরকে বিলিভ করে ভালোবেসে ওর ফেসটাকে উন্মোচিত করেছি আমাদের পেজে। আপনারা আসলে ওকে দেখতে পারেন, হয়তো অনেকেই খুঁজে পাবেন পরিচিত জন হিসেবে। পরিচয়টা জানার পর হয়তো অনেকেই ওর কাছে যাবেন, ওকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আমরা সেই সব বন্ধুদেরকে আগে থেকেই থ্যাঙ্কস জানিয়ে রাখছি। আপনারা ওকে দেখতে চাইলে চলে আসুন আমাদের পেজে। আমাদের পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। চলুন শুরু করুন। তারপর
ফোন দেওয়ার পরে ফোনটা দেখি যে নিচে বেজে উঠলো, কে? পরে লক্ষ্য করলাম যে ওর ফোন। আমি তখন কিচ্ছু বলিনি, তারপর ও খাবার শেষ করে বসছে। পরে আমার শাশু বলতেছে, শাশু চলেন হাঁটে যাই। শাশু বলছে, তাহলে তুমি ওখানে রেস্ট করো, আমি সাতটা পড়িয়া তারপর আসতেছি। ওই সুযোগে আমি নামছি, ঠিক নামে ওকে জড়িয়ে ধরে ঠোঁট পাশে একেবারে একটা কামড় দিয়ে ধরছি।
আমি
কোন ধরনের মেয়ে এবং ওর বন্ধু বান্ধবদের আমাকে ফোন দেওয়া হইতো। তারপরে ও আমাকে বললো, আমি তোমার মেহেদি। এই ওকে জড়িয়ে ধরলো, ও আমাকে জড়িয়ে ধরলো, এমন অবস্থা। আমার চাচু সামনে হাজির, চাচুকে দেখে চোখ বন্ধ করে নিসমি তাকিয়ে গেছে। চাচু দেখছে, দেখে না দেখে বান করে বাজারে গেছে। যাওয়ার পরে রাতে ও ঘুমাইছে, আমি তখন রাতে আসছি। আসে ওর ঠ্যাং দুইটা টান দিছি, ও বের হয়েছে। তারপর পুকুর পাড়ে যাইয়ে দুইজনে ওর বুকের উপরে মাথা রেখে কথা বলছি, ও আমার কোলের উপরে মাথা রেখে কথা বলছে, গান বলছে। ওর কণ্ঠ অনেক সুন্দর। অনেক কথা বলছে, তারপর এই ও আমাকে দিয়েছে
প্রথম দিন গিফট করে,
প্রথম দিন ওই নিয়ে হাত রেখে আমার হাত ওর হাত রেখে শপথ করছে, জীবনে যদি বিয়ে করি তোমারই করব, আমার জীবনে দ্বিতীয় কোনো নারী আসবে না। সকালবেলা চলে গেল, এভাবে দুই বছর সম্পর্ক চললো। মাঝখানে মজার একটা ঘটনা, আমি যখন পুকুরে গোসল করতে নামছি, আমার হাত থেকে ফোন কথা বলি এবং সাবান দিয়ে হাত পা ধুতেছি, এমন সময় হাত থেকে ফোন পড়ে গেল পুকুরের ভিতরে, সাথে সাথে আমি অজ্ঞান অসুস্থ হয়ে পড়ছি। পরে আমাকে সবাই বাসা সবাই ধরে আনলো, আইনে বাসায় রাখলো, ফোনটা খুঁজে বাইর করছে, ফোন নষ্ট হয়ে গেছে, ওর সাথে কথা বলতে পারি না। সুস্থ হওয়ার পরে ডাক্তারে বলছে টেনশন করে, এই জন্য প্রেশার হয়েছে, ওষুধ দিয়েছে, ভালো হয়েছে। পরে ওর সাথে কথা বলতে পারি না, দাদুর কাছে যাই, দাদু তোমার ফোনটা দেবে একটু কথা বলবো, সবার কাছে যাই, সবাই হাসি ঠাট্টা করে আমাকে, যা কথাই বলবো না। এখন আমি মানে রাতে ঘুমের অবস্থায় খুঁজি ফোন করি, এই বুঝি ফোন দিল, এমন অবস্থা হয়েছে ওর সাথে কথা না বললে আমি থাকতে পারি না। তারপরে আমার শাশু একটা ফোন আইনে দেয় আমাকে, ওই ফোন দিয়ে কথা বলি ওর সাথে কন্টিনিউ ভাবে, কখন কি করে সবই আমাকে বলে, এবং আমিও বলি কোথায় যদি যাই ওর অনুমতি নিয়ে যায়। এভাবে আমাদের প্রেম চললো, সবকিছু বিষয়টা সবাই জানছে, বাবা ঠিক করছে যে বিয়ে দিদি মেয়ে বড় হয়েছে, বলছে বাবা আর এক বছর পরে দাও, বাবা বলছে ঠিক আছে, অনার্স ফার্স্ট ইয়ার হয়েছে, তারপরে বলছে এখন আর থাকা যায় না, চারিদিকে দিন খান ভালো না, পছন্দ তখন বিয়ে দিদি,
মানে মেহেদির সাথে বিয়ে দিদি, পারিবারিক ভাবেই আপনাদের সম্মতি ছিল। মেহেদি কি করত?
ও আগে কি যেন একটা জব করতো, আমি বলতে পারি না। এখন
আপনার চেয়ে বয়স বড় ছিল?
আমার চেয়ে অনেক সিনিয়র। সে
কত সিনিয়র?
আনুমানিক আমার বয়স যখন 8 বছর তখন ওর বয়স 15 বছর কমে হবে,
মানে প্রায় ডাবল,
প্রায় ডাবল।
ওকে,
যাই হোক, ও আমাকে বলছে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো, সমস্যা নাই, পারিবারিক ব্যাপারে সবাই আসছে, কথা দিচ্ছে, সবকিছু হয়ে গেছে, বিয়ের বাবা মা আসছে ওখান থেকে, সবাইকে দাওয়াত করছে। আমি বলি বাবা আমার একটা দাবি আছে, আমার নেকলেস বানাই দিতে হবে,
গোল্ডেন নেকলেস,
আর তোমাদের কাছে থাকবো, আমি শ্বশুর বাড়ি যাইতে পারবো না, কারণ শাশুড়ি কি না কি বলে, আমি খুব তো দুষ্ট, শাশুড়ি কিছু বলতেই পারে। পরে আমার বাবা বুঝলো, দেখো মামনি মেয়েদেরকে বিয়ে হলে সব স্বামীর ঘরে যাইতেই হয়। পরে আমি বললাম যে বাবা ঠিক আছে, তা বিয়ে মার্কেট করতে গেলে আমি যাব। পরে আমি দেখে দেখে কিনলাম, কেনাকাটা শেষ, বাবার হাত ধরে এবং আম্মুর হাত ধরে আসতেছি, হাসি ঠাট্টা করতে করতে পাড়া প্রতিবেশী দেখে বলে যে দেখো ওই মেয়েটার বিয়ে হবে, বাবা মা আছে, খুব রসিকতা।
বাবা কি তখন বাংলাদেশে ছিল?
হ্যাঁ, বাবা আমার কাছে
বিয়ে দিতে এসেছে।
হ্যাঁ, বাবা মা তখন মানে
বিয়ের ডেট কি ফিক্সড তখন?
হ্যাঁ ফিক্সড, 5 দিন পরে বিয়ে।
কত সালের কত তারিখে?
2012 সালের 22 এপ্রিল।
আচ্ছা,
5 দিন আগের কথা। রাতে ঘুমাইছি কি আড্ডা থেকে একটা স্বপ্ন দেখি যে একটা আত্মা মনে হয় কি যেন আমাকে বলে তুই বিয়ে করিস না, এই দেখে আমি চিল্লা পাল্লা করে উঠছি, দেখি কেউ দেখি না। পরে আবার ঘুমাইছি, আবার একই জিনিস দেখতেছি। পরে আমি চিল্লা পাল্লা করে আমার দাদুর কাছে শুয়েছি, যাইয়া দাদু দাদু এরকম এরকম সমস্যা, দাদু বলতেছে তুই এমনি দেখছো কি জানি ভুয়া কল্পনা দেখছো, এগুলো দরকার নেই, আমার কাছে শো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। দাদু হাত বুলিয়ে দিছে, ঘুমাইছি, পরের দিন ভালো হয়েছিলাম ঠিক, তারপর দিন রাত্রে আবার একই জিনিস, আবার দাদুর কাছে এসে শুইলাম। আমি বলছি দাদু আমি ঘুমাবো না, এগুলো কি দেখি? দাদু বলছে ঠিক আছে, বলছে মহাজনের কাছে জিজ্ঞেস করে দেখুন যেগুলো কি। এভাবে 2 দিন গেল, পরের দিন রাত্রে ঘুমাইছি, শোয়ার পরে দেখি কি যেন আমার সামনে আমাকে মারতেছে, তুই বিয়ে করিস না, বিয়ে করিস না, এই সিল্লা পাল্লা করে উঠছি। সারা রাত্র সজাগ ছিলাম, ঘুমাইনি, সকালবেলা ফজর আজান দিছে, আমি এবার সকালবেলা উঠি, উঠে নামাজ পড়ি, উঠে দরজা খুলছি, দেখি এক পাগল ঠিক উলঙ্গর ভাবে খপ করে আমার হাতটা ধরে একটা কামড় দিছে জোরে। আমি একটা চিৎকার মারছি, চিৎকার মারকে আপনি আমার হাত ছাড়েন, হাত ছাড়েন, আমাকে কামড়তেছেন কেন? পরে ছাড়ে না, বাসা সবাই দৌড়ে আসতেছে শূন্য কথা শূন্য, আমি ঠাস করে এক চর মারছি গাল বসে, চর মারার পরই বলতেছে কাজ হাসে দিয়ে বলতেছে যে তোর কপালে দুঃখ আছে, আমি তোমাকে অভিশাপ দিলাম, আমার বাবাকে আপনি এখান থেকে যান, কি বলতেছেন আপনি, আপনি এখান থেকে যান, আপনাকে দেখতেছেন না, যান। এ বলার পরে সারাদিন ভালোভাবে গেল, আসরের নামাজ পড়ার পরে দেখি আমার বুক ব্যথা করে হঠাৎ, তাও আমি আমার আম্মুরে বলে মামনি আমি তেঁতুল খাবো, টক পছন্দ করতাম ছোটবেলা থেকে, মামনি বলতেছে ওখানে রাখা আছে বাড়ার ভিতরে চিনি লবণ মাখিয়ে খাও, তেঁতুল মাখতে যেয়ে দেখি হঠাৎ প্রচন্ড একটা ব্যথা হচ্ছে আমার বুকের মধ্যে, আমার এই সমস্ত শরীর ব্যথা করে, মোকাম গুলো এত ব্যথা করে, ব্যথা সরে আমি সটবট সটবট করতেছি। আমি আম্মুরে বলি যে মামনি আমার শরীর ব্যথা করে, মামনি বলে ডাক্তার আনবো, আমার দাদু বলে যে না ওর যে একটু সমস্যা আছে, মাসে মাসে ব্যথা হয়,
মনে হয় বিবাহটা ওরা নিজে সবাই দাও, আর আমি নামাজ পড়ে আসতেছি, পরে আমার নিজে সবাই দিস। এত ব্যথা আমার বুকের ভিতর, মনে হয় যেন কি যেন একটা বের হয় আমার বুকের ভিতর, কি যেন একটা বের হয়ে আসতেছে আন্তর্জাতিক ব্যথা, যে ব্যথা জ্বালা আমি সহ্য করতে পারি না। তারপর গায়ে পুরুষের জ্বর আসলো, শরীর কাঁপতে কাঁপতে জ্বরের শরীরে আমি অজ্ঞান হয়ে গেছি। রাতে ঘুমাইছিলাম, ঠিক সকালবেলা দেখে আজান দিছে, বেড়ে উঠে গেছে, আজকে কি ফজরের নামাজ পড়তে পারলাম না, উঠছি।
আপনি নামাজ পড়তেন?
আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম।
ওকে,
তারপরে উঠছি, উঠে ড্রেসিং টেবিলের সামনে যে মাথা আসতেছি, আসতে মানে বাথরুমে প্রস্রাব করতে যাচ্ছে, ঠিক প্রস্রাব করতে বয়সের সময় দেখি যে আমার পুরুষোত্তর জিনিস মানে ছোট পিসি পোলাপানের যাতাডুক থেকে আতাডুকে পুরুষোত্তর জিনিস, এ দেখে তো আমার ভিতরে মানে ভয় কাঁপতেছে, আতঙ্ক একটা।
একটু আপনাকে আমি থামাচ্ছি, প্লিজ ফর মাই এনকোয়ারি এবং আমাদের যারা লিসনার আছেন তাদের বোঝার জন্য। একটা তো হচ্ছে যে আপনি যেটা দেখছেন যে রাতারাতি একটা পরিবর্তন, রাইট? এর আগ পর্যন্ত আপনার শরীরে কোন ধরনের কোন আপনি এই যে পুরুষালি যে ব্যাপারগুলো সেগুলো আপনি দেখেন
না? সেগুলো হয়নি,
সেগুলো দেখেন। আপনি যেটা বলছেন যে ছোট একদম বাচ্চাদের মতো এরকম কিছু একটা ওখানে দেখতে পারলেন, এই দেখার জায়গাটা কি মানে তখন স্টিল আপনি মেয়ে ছিলেন এবং তার পাশাপাশি ওটা নাকি একদম যেটা বোঝাচ্ছেন যে নতুন করে কোন একটা জায়গায় নেয়া স্ত্রীলিঙ্গ যে ব্যাপারটা থাকে সেটা পুরোপুরি অফ হয়ে গিয়েছে বা এরকম কোনো কিছু?
পুরোপুরি অফ হয়নি, মানে আংশিক আছে বোঝা যায়, কিন্তু সাইড দিয়ে ওই জিনিসটা হয়েছে।
পাশাপাশি দুটো
দুটো মানে ভিতর দিয়ে মিশে গেছে, কিন্তু উপর দিয়ে যে চিহ্নগুলো আছে না ওগুলো দেখা যায়, মনে হয়
এক রাতের মধ্যে,
এক রাতের ভিতরে। আর ফুলে রয়েছে
পেট,
পেট এবং সারা শরীর লাল হয়ে গেছে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দাঁড় করানোর চেষ্টা করব এবং এই যে ও যে ব্যাপারগুলো বলছে যে এক রাতের মধ্যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে সায়েন্টিফিক জায়গা থেকে কতটা যায়, বৈজ্ঞানিকভাবে কতটা সত্য, শরীরের মধ্যে এত দ্রুত হরমোন ডিসঅর্ডার হয় কিনা, কারণ বিকজ আপনারা নিশ্চয়ই জানেন যে লিঙ্গর ব্যাপারটা হরমোনের উপর ডিপেন্ড করে, কিন্তু এটা এত দ্রুত ঘটে কিনা সেটা আমরা আমাদের ফিজিশিয়ান যারা রয়েছে আজকের অনুষ্ঠানে একজন ফিজিশিয়ানের মন্তব্য নেবার চেষ্টা করবো আমরা। ফাইন, তারপর কি হলো?
পরে আসলাম ওখান থেকে, আসে শরীর কাঁপতেছে, বসে আছি, আমার দাদু বলে দাদু ভাই খাবা না, আসো না, খাবো না, কিচ্ছু ভালো লাগে না, সকালেও খাইনি, দুপুরও খাইনি, রাতেও খাইনি, দেখি ক্ষুদয় আর টিকতে পারিনি, এক গ্লাস পানি খেয়েছি, পানি খেয়ে বসে তারপর শুয়েছিলাম। কার সাথে কথাও বলিনি, রুমের কে সবাই বলে কি হয়েছে ওর, আমার আব্বু এসে বলে মামনি তোমার বকছে কেউ? আমি না, আমাকে কেউ বকেনি, এমনিতে আমার মাথা ব্যথা করে ভাল লাগে না।
আপনি গোপন করছিলেন ব্যাপারগুলো?
হ্যাঁ গোপন করছিলাম, দেখি কি হয় সামনে। পরের দিন সারা রাত তো সজাগ ছিলাম, দেখ মাসকে কি হয়, সে সকালবেলা দেখি একটু বড় হয়েছে, এখন তো আর সাইফে রাখা যায় না, কালকে বিয়া, পরে কিছু বলিনি বসে আছে। পরে আমার দাদু বলছে কি হয়েছে তোর, কালকেও কিছু খালি না আজকে? এই আমার দাদুর গলা ধরে আমি কান্না করে দিছি, দাদু আমার কপাল পুড়ে গেছে। তারপরে আমার দাদুকে আমি সবকিছু দেখেছি এবং গুরুজন যারা ছিল সকলকে দেখেছি যে এই অবস্থা, আমার দাদু তো দেখে বেবুস, এবং আমি কান্না করি কি আমার সে সকলে কান্না করে বেশি। এই ব্যাপারটা আমি মেয়েদেরকে জানাইনি তখন, সবাই জানছে, জানার পরে ওই সাথে সাথে ঢাকা বারান হসপিটাল এবং ডাইনি বিবেকে নিয়ে আসলো, ওখানে ওনার টেস্ট করছে, কাগজপত্র আছে, আমার দেশের বাড়ি আছে, আমার কাছে নেই, ওনারা বললো এগুলো যে হরমোনের কারণে হয়, কোন আত্মামাত্মা এগুলো না কিন্তু হরমোনের কারণে হয়, এগুলো চিকিৎসা আছে লন্ডনে, এছাড়া কোথাও নেই।
বার্ডেমে কি সঙ্গে সঙ্গে আপনারা যোগাযোগ করেছিলেন?
যোগাযোগ, আমার ব্লাড টেস্ট করছে, প্রস্রাব সবই টেস্ট করছে এবং সবকিছু ধরে দেখছে। পরে বাড়ি গেলাম, সবাই জানা জানিয়ে গেলো, বিয়েটা ভেঙে গেল। এখন বাড়ির প্রতিবেশী আস্তে আস্তে নানান জনে নানান কথা বলে, অনেকে জবাবদারি করে, এই বুঝি কি তোর পাপের ফল, তোর বাবা মা কি কোন পাপ করছিল তার ফসলে, না তুই কোনো পাপ করছিলি, পাপি ব্যক্তি ছাড়া উপরলায় সাজাই দেয় না, নিশ্চয়ই কোনো পাপ করিস, তোদের মুখ দেখা আমার ওদের পাপ, আমার সাথে কেউ মিশে না, কোনো বান্ধবী না বন্ধু না ফ্যামিলি কেউ মিশে না, এক মা বাবা ছাড়া দাদু ছাড়া, কাকিরা হিংসা মারে, সবাই বলে এখান থেকে চলে যা, রাস্তা দিয়ে বের হইলে ছেলে মেয়েরা টিটকানি মেরে, এই দোকে হিজলা যায়, মেয়ে ছিল ছেলে হয়েছে, অনেক কথা বলে অনেক। আর আমি আমার মেয়েদেরকে একটা সেকেন্ডের জন্য বলতে পারিনি, আমি মনে করছি ওর সাথে আমার সাথে আত্মার সাথে বাঁধন হয়ে গেছে, আমাদের বিয়ে হয়ে গেছে। এইভাবে দুই মাস গেছে, দেশ বিদেশ থেকে লোক আসছে দেখাশোনার জন্য।
বিদেশ থেকে কি আসছে?
মানে আমার বাবা ওর বন্ধু ছিল তারা আসছে, এবং অনেক জায়গা থেকে লোক, গ্রামগঞ্জ লোক,
এবং
সবাই আমার দিকে কোন জোরে তাকায়, অনেক অনেক মন্তব্য করে, আসলে এটা কি আমার দোষ, আমাকে তো আল্লাহ বানিয়েছে তাই না, মানে অন্যরকমে তাকাই থাকে, অনেক প্রশ্ন করে এবং অনেকে বলে যে দেখি আমরা সবকিছুই করে। আমি তো একটা বড় মানুষ, আমার তো একটা মান সম্মান বলে একটা জিনিস আছে, অনেকে দেখে কিছু বলে না। এই কষ্ট আমি সহ্য না করতে পেরে আমি ঠিক চাকু দিয়া নিজে পেট পাশে নিজে আঘাত করছে, এখানে এখনো চিহ্ন আছে।
ঘটনাটা কবে ঘটে, মানে চাকু নিজের পেটে কবে দিলেন আপনি?
এই মেয়ে থেকে ছিল আর 15 দিন পরে।
15 দিন পরে?
আর 15 দিন পরে দেখে আস্তে আস্তে বুকে আস্তে আস্তে ফসম বের হয় এবং বুকের এগুলো আস্তে আস্তে কমে,
শুকিয়ে যাচ্ছে,
শুকিয়ে যাচ্ছে। আর ব্যথা যন্ত্রণা করে সব সময়,
প্রচুর যন্ত্রণা করছিল,
যন্ত্রণা করে এবং দাড়ি মুছে এগুলো দেখে আস্তে আস্তে কেমন কালো কালো সিনে।
আপনি কি এখন শেভ করেন?
হ্যাঁ এখন শেভ করি আমি, কিন্তু আমি নিজে করতে পারি না, সে সেলুনে যে করি, সেলুনের লোকে যদি আমার গালে বেলের দরে কিন্তু অন্যরকমের মনে হয়।
বুঝতে পারছি, মানে প্রিয় শ্রোতা জানি না, বিকজ আই এম নট এ ফিজিশিয়ান, বাট আমি এরকম শুনেছিলাম যে ক্যান্সার যতটা ভয়াবহ রোগ, একই সাথে যদি হরমোন ডিসঅর্ডারটাকে তুলনা করা হয়, হরমোন ডিসঅর্ডার বলতে জানি না আসলে হরমোন ডিসঅর্ডার কোন স্টেজটাকে বোঝানো হবে, যারা এখানে বললাম তো আমি ফিজিশিয়ানের একজন আছেন যার এক্সপ্লেনেশন আমরা শুনবো শাকিলের কাছ থেকে, কোন অংশেই নাকি কম নয়, এটার যখন ট্রান্সপারেন্ট হয় বা এটা যখন ফ্লোটা পরিবর্তন হয় বা হোয়াট এভার ইট ইস, এটা যখন ডিসঅর্ডার হয়ে যায় এটা রীতিমতো ভয়াবহ একটা ব্যাপার। এবং আমি আমার এক বন্ধুকে দেখেছিলাম, হরমোন ডিসঅর্ডারের পেশেন্ট ছিল সে, কতটা ইনহিউম্যানিটি হতে পারে, কতটা কষ্টের হতে পারে, ইউ ক্যান্ট ইভেন ইমাজিন। 15 দিন পরে আপনি পেটে চাকু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন?
আমি বাঁচতে চাই না, আমার বাঁচার কোন অধিকার নেই, দুনিয়াতে জন্ম নেওয়ার পাপ, আমাকে সবাই অভিশাপ দেয়। পরে বাবার ওদের চাকরিতে সমস্যা হইতেছে, বাবা মা 1 মাস ছিল মোটামুটি সুস্থ হওয়ার পরে আমার অনেক বুঝাইছে সবাই, বুঝানোর পরে বাবা মা চলে গেছে।
বাবা আপনাকে কি বললো, মা আপনাকে কি বললো?
আমার বাবা বললো আমাকে যে মামনি খনিকে সমস্যা ঠিক হয়ে যাবা, আমি ওখানে চাকরিতে সমস্যা আমি যাই তোমাকে নিয়ে যাব, এবং পাসপোর্ট মেডিকেল কবিরা তারপর নিয়ে গেছে বাবা। আমাকে অনেক বুঝাইছে যা ঠিক হয়ে যাবে, তোমার মেহেদি তোমারই আছে, এর ভিতরে মেহেদি ফোন দেয় আমার কাছে, আমি ওকে অপমান করি।
আপনি বলেন না ওকে মেহেদি?
ওকে বলি না, আর ও ঢাকা, ওর ফ্যামিলি সবাই জানে। জানার পরে ওর ফ্যামিলি বলতেছে যে তুমি ঢাকা থেকে আইসো না,
মেহেদিকে বলেছে নাকি?
মেহেদিকে বলেছে যে এদিকে একটু সমস্যা হয়েছে, আর ও আমার কাছে ফোন করে মেঘলা আমার সাথে কথা বলেন। ওরা আমি অপমান করি যাইছে যে ও আমার জীবন থেকে সরে যায়, কষ্ট হয়, কান্না করি, কিন্তু ওকে বুঝতে দিই না। মাঝে মাঝে বুঝতে পারে যে তোমার কণ্ঠ এরকম শোনা যায়, কি হয়েছে কিছু হয়নি, পরে মেয়েদি জানতে পারে ব্যাপারটা।
জানার জায়গাটিতে আমি আসছি ধীরে ধীরে, আপনি আগে বলুন যে 15 তারিখে যে ঘটনা, 15 দিন পর, হ্যাঁ
15 দিন পর চাকু ঢুকিয়ে দিয়ে তারপরে চিকিৎসা নিয়েছে, সুস্থ হয়েছে, বাবা মা দুজন চলে গেছে। যাওয়ার পরে বাড়ি ছিলাম, এখন আমার কাকি সেজো কাকি পাড়া প্রতিবেশী সবাই জ্বালাতন করে, আমি এই বিষয়ে মেয়েদের কাছে বলছি মোটামুটি সুস্থ, এই সবকিছু আমি খুললে বললাম। পরে ও বলছে আমি তো শোনো তোমাকে এই দেখে ভালোবাসিনি, আমি তোমাকে ভালোবাসি, তোমার আত্মাটাকে ভালোবাসি, তোমার মনের সাথে আমার মন মিলছে, তুমি ঠিক আছে, নিহতের উপরে কারো হাত নেই, তুমি মেয়ে থেকে ছেলে হয়েছো, তারপর আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বন্ধুর মতো আমার পাশে থাকবে, আমার বিয়েতে আর দরকার নেই, এ বলে কাইটে দিছে। কাইটে দেওয়ার পর কান্নাকাটি করতেছি। পরদিন সকালবেলা আমার সেজো কাকি আমাকে বলতেছে তুই বাড়ি থেকে চলে যা, তোর মুখ দেখা পাপ তোকে নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলে। আমি বলছি আমি যাবো না। তারপর আমার শ্রীজু কাকি রাগের মাথায় দাদু বাসায় ছিল না কোথায় জানি গেছে, গরম খুন্তি, এই আমার হাতের ডাকা আছে এখানে, গরম খুন্তি চাপে ধরছে, তুই এখান থেকে চলে যা, কথায় কথায় মারতো আমাকে, অনেক মারতো, চলতে অনেক কিছু করতো, হিজলাতো ক্যাম্পে যাই করো এ করো আসে বিষয়, তোকে বিষ খাওয়াই মারবো, তোর মুখ দেখা পাপ, তোর জন্য আমাদের কলঙ্ক, কোথায় নামতে পারি না, অনেক কথা বলতো, কাউকে বলতাম না শুধু কাঁদতাম। কাকা কাকিরে বলে মার বেশি কইরা মার, আরো মার, সব কাজ করা, অথচ আমি নিজে অসুস্থ, তারপর বাসন মাজাই তো আমার দিয়ে, কাপড় ধুবাই তো, সব করাই তো। আর দাদু, আমার দাদুর বোন আছে, উনি অসুস্থ, ওনাকে দেখতে গেছিল। এই হিসাবে 5-7 দিন চললো, চলার পরে দাদু আসছে, দাদু আসছে, দাদু থেকে আমার অবস্থা টাইট। পরে দাদুতে বকা ঝকা করলো যে এরকম করো, তোরা কি মানুষ, একটা মেয়ে এই অবস্থা হয়েছে, ওর পাশে দাঁড়াবি তা না, ওকে দিয়ে সব করো, খাস ওর বাবারটা, থাকবো ওর বাবারটা, সবকিছু করো, তাহলে তোরা কি মানুষ। এই আমার দাদুর সাথে কথা কাটাকাটি হয়েছে, তারপর দাদু আর কিছু বলেন, আমাকে নিয়ে গেছে, ওকে কষ্ট না দে আমাকে দিতে, আমি সইতাম কষ্ট। তারপরে পরদিন সকালবেলা আবার, ওদিন ছিল রবিবার, 3টা হিজলাইছে আমাদের বাসায় শুনে, হিজলাইছে বলে আমাদের সাথে চলো, বলছে না আমি যাবো না, অনেক কথা বললাম কি না আমি
কি বললো তার আপনাকে
বললো যে দেখো তুমি আমাদের মতো এখন তুমি আমাদের দলে চলো এবং আমাদের মতো থাকবা স্বাধীনভাবে বাঁচতে পারবা কোনো কষ্ট থাকবে না সরকারি ভাবে যেখানে যাওয়া নিজে জীবন রাখ নিজে উপভোগ করতে আমি বলতাম আমার তো সর্বস্ব আল্লাহ কিনে নিছে আমার তো সবকিছু হারিয়েছে তাহলে আমার এই জীবন রেখে লাভ কি আমার এই জীবন থাকলো কি দাম আর না থাকলো কি দাম আর আমি তোমাদের কাছে যাব কেন আমার দরকার নেই আমি কিচ্ছু চাই না আমি বাঁচতে চাই না আমি মরতে চাই আমার বাঁচার কোনো অধিকার নেই এই দুনিয়াতে জন্মেছি আমি পাপ হইয়া মনে আমি যেদিনকে এই দুনিয়াতে আসে সেদিনকে বিদেতার কাছে এগুলো চাইয়েছিলাম এই কথা বলতে বলতে আমি অনেক কান্না করলাম
সান্ত্বনার ভাষা কোনো কোনো জায়গায় অনেক বেশি নিরুপায় কি বলে ওকে সান্ত্বনা দিব আপনি একটু নিজেকে কন্ট্রোল করুন প্লিজ আমি একটু জাস্ট আমি জানি অনেক হার্ড রিয়েলিটি আপনি ফেস করছেন খুব স্বল্প সময়ের মধ্যে এই ঘটনাগুলো যখন আপনি বলছেন তখন আপনার জীবনের ওই মুহূর্তগুলো আপনার সামনে চোখের সামনে ভাসছে একটু কষ্ট করে প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাকে লাখো শ্রোতার পক্ষ থেকে একটু কষ্ট করে কারণ আমি নিজেও অনেক বেশি পাজল হয়ে যাচ্ছি মেন্টালি পাজল বিকজ ইট ক্যান হ্যাপেন ফর এভরিবাডি আমরা যারা দুনিয়াতে মানুষ হিসেবে এসেছি আমাদের অনেক সীমাবদ্ধতা আমরা বলি যে বিজ্ঞান এগিয়ে গেছে বিজ্ঞান এত কিছু করছে অত কিছু করছে তো চিন্তা করে দেখুন সামান্য একটা মশার কাছে মানুষ কতটা অসহায় একটা মশা কামড় দিলে কালকে আপনি ডেঙ্গু রোগ হয়ে যে কোনো সময় মারা যেতে পারেন এত এত বিজ্ঞান এগিয়ে গেছে এত কিছু অ্যাডভান্স হয়েছে তারপরে আমরা প্রত্যেকটা পরিস্থিতির কাছে কত বেশি নিরুপায় আজকের এই ঘটনাটাকে কেউ হয়তো আধ্যাত্মিকভাবে দেখবেন কিন্তু একই সাথে এরকম ঘটনা কেবলমাত্র একজনের ক্ষেত্রে ঘটে না প্রিয় শ্রোতা এটার একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে এটা সমাজের অনেক মানুষের ক্ষেত্রে ঘটে খুব ছোটবেলায় দেখেছিলাম যে আমার এক মামার বন্ধু সে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে মামার গার্লফ্রেন্ড ছিল সে সম্পর্কের মামা হয় এবং সে গ্রামে বেড়াতে এসছে গ্রামের লোকজন ভেঙে চুড়ে সে কি আবাল বৃদ্ধ বনিতা সবাই তাকে দেখতে গেছে আমার মনে আছে সে পুকুর পাড় হেঁটে আসছে সে দৃশ্য আমার চোখে এখনো ভাসে আজকে সেই ঘটনার পুনরাবৃত্তি হ্যালোইন 920 তো হচ্ছে আমি খুব বেশি অবাক হচ্ছি না কিন্তু দ্য সোশ্যাল রিয়েলিটি ফ্যামিলি রিয়েলিটি সামাজিক যে বাস্তবতা সেটা জেনে একজন মানুষ আজকে এখানে ডুকরে ডুকরে কাঁদছেন যেখানে তার কোনো হাত নেই কিন্তু তার নিয়তে তাকে বাধ্য করেছে সেখানে যে সামাজিক বাস্তবতা সেটা আমাদের অনেকের অন্তরকে কাঁদাচ্ছে কিন্তু আমি হার্ডলি বিলিভ করি যে এই অন্তরের কাঁদানোটা আজকে রাতের জন্যই সত্য কালকে সকালবেলা ঘুম থেকে উঠবে এই গল্প সবার পেনড্রাইভে ঘুরবে এই গল্প সিডির দোকানে বিক্রি হবে এই গল্প লাখ লাখ মানুষ ডাউনলোড করে শুনবে শুনে অন্তরাত্মাটুকু কাঁদবে তারপরে তারা ভুলে যাবে এতটুকুই এর বেশি কিছু আমরা কেন জানি করতে পারি না সেখানেও কোথাও যেন একটা অদৃশ্য বাধা ভাই কিছু নাই করেন কিছু নাই করেন এই মানুষগুলোকে দেখে যে টিস্টা করা এই মানুষগুলোকে স্বাভাবিক হয়ে বাঁচতে দেওয়ার জন্য আপনার যে নিজস্ব যে ভূমিকাটা সেটা অন্তত করেন সেটা তো আপনি পারেন এই মানুষগুলো দেখে অনেক বেশি কিউরিয়াসিটি ফিল করা এম্বারেস করা এদেরকে দেখে আজেবাজে মন্তব্য করা এইগুলো থেকে তো নিজেকে বিরত রাখতে পারেন নিজের পকেট থেকে কিছুই করার দরকার নেই এতটুকু অন্তত করেন এতটুকু তো আপনাদের কাছে আমরা চাইতে পারি আমি আপনাকে রিকোয়েস্ট করব শেষ করার জন্য পুরো জীবনের গল্পটা আমি একটা বিষয়ে খুব কনসার্ন সেটা হচ্ছে যখন তিনজন বৃহন্নলা আপনার কাছে আসলো তারা কি বলেছিল আপনাকে সেটা আমি খুব ভালো করে জানতে চাই এই কারণে জানতে চাই দুটো প্রেক্ষাপট একটা হচ্ছে যে ওরা আপনাকে বলছিল স্বাধীনভাবে বাঁচতে দেবে এটা একটা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে ওরা আমাদের সম্পর্কে কি ধারণা পোষণ করে আমাদের সম্পর্কে ওরা কি বলছিল আপনাকে নিশ্চয়ই কিছু না কিছু বলেছে কি বলেছে আমরা বলতে আমরা যেটা সাধারণ মানুষ এরকম
সাধারণ মানুষ সম্বন্ধে ওরা বলেছে বোনই বলছে দেখো বোন মানে আমরা তো হিজলে আমাদের তো নাই কিছু আমাদেরকে সবাই ঘৃণা চোখে দেখে মনে করে যে আমরা খারাপ আসলে আমরা আধ্যাত্মিক খারাপ না খারাপের সাথে খারাপ করি ভালোর সাথে ভালো করি সাধারণ মানুষ দেখো জীবন যাপন করে কত সুখ তাদের কত আশা আমাদের কিন্তু তা কিছু নেই এই দুনিয়াতে যতদিন আছে আমরা বাসায় করে থাকতে চাই এবং সাধারণ মানুষ আমাদেরকে ভালো চোখে কখনো দেখবে না তুমি যদি আমাদের কাছে আসো তাহলে ভালো থাকবা কষ্ট থাকবে না ব্যথা থাকবে না
এইভাবে তারা সাধারণ মানুষ সম্পর্কে ধারণা পোষণ করে
যে সাধারণ মানুষ সম্পর্কে তারা কুৎসিত প্রশ্ন করছে যে আসলে মনে হয় সাধারণ মানুষ ভালো না খারাপ আসলে কি সাধারণ মানুষ এতটাই কি খারাপ
আপনি নিজের জায়গা থেকে ফিল করলেন যে মানুষগুলোর সাথে আপনি যাবেন না
না আমি যাব না তারপরে তারা চলে গেছে
এক মাসের পরের জীবনের গল্পে আমরা আসতে চাই তার আগে চার মিনিটের বিজ্ঞাপন বিরতি আমরা আজকে যে মেঘলাকে এখানে ফেস করছি সেই মেঘলা এখন মেঘ কিন্তু মেঘের জীবনে কতটা ভয়াবহ মেঘ কিংবা কালবসে কি ঝড় তার ছোট্ট একটা আভাস আপনারা পেয়েছেন সামনেই সেই ঝড়ের মুখোমুখি হব আমরা চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা চার মিনিট পরে ফিরে আসছি আর এই মেঘলাকে কিংবা মেঘকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 হ্যালো 820 এর স্পেলিংটা হচ্ছে HELLO 8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে হবে এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরছি 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসেই রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে? এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের 5 তর্ক ফিরে পৌঁছে আপনার চুলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। ঘড়ি দেখ, কয়টা বাজে হিসেব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসেই রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে? এলো ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট। এটি ত্বকের 5 তর্ক ফিরে পৌঁছে আপনার চুলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার এন্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close up presents Hello 8920, Close up, the closer the better.
প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমি আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, এবং সঙ্গে রয়েছে আমার অতিথি মেঘলা, নাকি মেঘ, কোনটা বলবো। শেষমেশ হয়তো বা একটা নামই থাকবে ওর, সেটা আমরা ওর পছন্দের নাম, কিন্তু সেই জায়গাটাতে আমরা এখনো পৌঁছাইনি, গল্পের শেষেই আমরা জানতে চাই। আর প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিওতে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ, লোবান এবং আরজে লাবিব। আমি চলে যাচ্ছি আবারও আমার অতিথির কাছে, এবং বারবারই বলছি, যদি আপনারা হ্যালো 8920 অনুষ্ঠানকে ভালোবাসেন এবং যদি মনে করেন যে অনুষ্ঠানটির মেম্বার হয়ে থাকলে আপনার জন্য ভালো লাগবে ব্যক্তিগত জায়গা থেকে, তাহলে আপনারা আমাদের হ্যালো 8920 পেজটিতে এসে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনারা সেই সুযোগটি পেতে পারেন। কারণ এখান থেকে যাবতীয় অনুষ্ঠান ডাউনলোড করা, আমাদের আজকের যিনি অতিথি আছেন তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনি পেয়ে থাকবেন। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, এবং আপনি চাইলে আরেকটি উপায় আমাদের পেজটি খুঁজতে পারেন, সেটা হচ্ছে আরজে কিবরিয়া নামে, আরজে স্পেস কে ইবিআরআইএ, আরজে স্পেস কে ইবিআরআইএ, দ্যাট ইজ আরজে কিবরিয়া। আর এই পেজটিতে এভাবে যখন আপনি সার্চ করবেন তখন আপনি আরজে কিবরিয়া নামে অসংখ্য পেজ পাবেন, কিন্তু যে পেজটিতে আপনি দেখবেন 7 লাখের কাছাকাছি হচ্ছে মেম্বার কিংবা ফ্যান আমরা যাই বলি না কেন, সেই পেজটি হচ্ছে আমাদের হ্যালো 8920 পেজ, ওখানে লাইক দিলে আপনি মেম্বার হয়ে যাবেন। ওকে মেঘলা, যেখানটাতে আপনি ছিলেন, আপনি বলছিলেন যে আপনি যাবেন না আমাদের সাথে, বৃহন্নলারা যারা আপনার কাছে আসলো এবং আপনার সঙ্গে কথা বলল। আমরা খুব প্রাউডলি বলতে পারি যে বর্তমান সরকার যিনি রয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং তিনি তার আগের টার্মে এই বৃহন্নলাদেরকে উনি তৃতীয় লিঙ্গের মর্যাদা দিয়েছেন। এটা নিঃসন্দেহে অনেক বড় একটা কাজ যেটা স্বাধীনতার পরে এই প্রথম করা হয়েছে। আই রিয়েলি স্যালুট হার যে অন্তত একটা জায়গা থেকে রিকগনিশন এসছে, কিন্তু এটাই শুধুমাত্র না, আর অনেক কাজ বাকি আছে। যাই হোক, আমরা সেই প্রসঙ্গে যেতে চাই না, আমি বরং আপনার জীবনের প্রসঙ্গে আসতে চাই। আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, তারপর কি হলো?
তারপরে ওনারা বলল, আমি বললাম না,
এক মাস ওখানে অতিবাহিত করলাম,
এক মাস গত হয়ে গেল। ওনারা বলল আমাকে যে আপনি চলেন, আমি বললাম না, আমি যাব না, আমার যাওয়ার দরকার হয় না, আমি তোমার বাড়ির নিজে বাড়ি আছি এবং আমার পাশে সবাই আছে, আমার যাওয়ার কোন বিষয় হয় না। তারপরে ওনারা বলল ঠিক আছে, আমরা যাই, ঠিক আছে যাও। এভাবে মেয়েদের সাথে কথা বললাম, মানে সবসময় খবর না, খালি ও কান্না করবে ঠিকই, কিন্তু আমাকে বুঝতে দেয় না যে ও কাঁদে। ও আমাকে বলে আমি ঠিক আছি, তুমি ঠিক আছো, কিন্তু আমিও কাঁদি, আমি ওকে বুঝতে দিই না যে হ্যাঁ ঠিকই নেই, আমি ঠিক আছে, তুমি ঠিক নেই, তুমি ঠিক নেই, এই নিয়ে কথা বলতো। এভাবে 15 দিন গেল, পনেরো দিন যাওয়ার পরে আমাদের পাশের বাড়ির এক মেয়ে ঢাকায় থাকত, ওই মেয়ে ঢাকা থেকে বাড়ি গেছে শুইনা, আমাকে দেখছে, অনেক প্রশ্ন করে অনেক কথা বললো। বলার পরে আমি বললাম সবকিছু, আমাকে অনেক বুঝাইলো, ঠিক আছে তুমি বাড়িই থাকো, আর তোমার এইটা সমস্যা কি সাংবাদিক আসলে জানলে সমস্যা, বলছি না পেপারে দিলে সমস্যা, আমাকে নিয়ে সবাই টিসকে নিয়ে মারবে। আর আমাদের পাশের প্রতিবেশী ওনাদের সাথে আমাদের সাথে বাজাবাজি ছিল, এখন ওনরা মানে সবসময়
This track was downloaded from fusionbd.com
আমাকে নিয়ে টিসকে নিয়ে মারে, সবসময় বলে ওই দেখে হিজলা যায় হিজলার বংশধর, এইটা সেটা আমার কাকাকে দেখলো বলে, সবাইকে দেখলে বলে। এই জন্য আমার কাকা বাজার থেকে বিষের বোতল আনছে, বলে বিষ খাওয়াইয়া তুমি মর, আনলে আমাদেরকে মেরে ফেল।
Is it really true? বাজার থেকে বিষের বোতল সে কিনে নিয়ে আসছে?
কিনে নিয়ে আসছে, সে বলে যে বিষ খাওয়াই তুই মর, আনলে আমাদেরকে মেরে ফেল, আমরা আর কষ্ট সইতে পারি না, তোর জন্য আর কত সমাজে আমাদের মাথা হিট হবে। তখন আমি শাশুকে বলে, শাশু আমার কি দোষ, আমি কি ইচ্ছে করে ব্যবহার হইতে পারছি, আমি তো আমার জীবনে কখনো পাপ করি নাই, কোনোদিন অন্যায় করি নাই, তাহলে আমার জীবনে এরকম হবে কেন, যে আমাকে তো আল্লাহ বানিয়েছে। তারপর আমি ঠিক আছে, তোমরা এত নার্ভাস হচ্ছ কেন, আর পাড়া প্রতিবেশীদের তো কি খাই আমরা না পড়ি, তারা কি বললো না বললো সেটা দিয়ে তো আর আসে যায় না। লাস্টে আমার শাশু আমার দাদুকে বললো যে আপনি যদি উকি নিয়ে থাকেন তাহলে আমরা সবাই চলে যাই, আর যদি আমাদেরকে নিয়ে রাখেন তাহলে ওকে তাড়িয়ে দেন। এই কথা আমার বাবার কাছে বলল না এবং আমিও আমার বাবার কাছে বলি না। পরে আমি নিজে নিজে সিদ্ধান্ত নিলাম যে একটা লোকের জন্য সবাই সমস্যা তাহলে আমি সুবিধা যাই, এই সিদ্ধান্ত নিয়েছি চার দিন আগে। 25 তারিখ হয়ে গেল, আছে বাকি হাতে সময় আছে 5 দিন। 26 দিন রাতে সিদ্ধান্ত নিয়েছি, সারাদিন ভালো হয়েছিলাম, ওই 4 দিন মোটামুটি ভালো ছিলাম, বাবার সাথে কথা বলছে সবার সাথে, এবং সবার সাথে বলছে আমি যে অন্যায় বিনয় করে থেকে মাফ করে দিন। তা আমার কাকি আমাকে বলতে তুই গলায় বেশি দে মর, সবসময় কুমন্তনা দিত। তারপর আমি নিজে নিজে বিবেকের কাছে নিজে প্রশ্ন করলাম যে না আমার এই পুরীতে তো সুখ হয়নি, আমার ওই দুনিয়াতে যে আমি ঘুতানি খামু দরকার নেই, এভাবে দেখে শেষ কোথায়, আমাকে তো মন পরীক্ষা করতে পারে আল্লাহ, সুখ হইয়া কাক হয়ে গেছে, আমার চুল কাটে ফেলছে, চুল টুল সব কাটছে,
চুলটা প্রথমে কাটলো কে,
কাটছে আমার দাদুই কাটাইছে, নাপিতাই না নাপিত দিয়ে চুল কাটাইছে, তারপর নাকে কানে জিনিস করছে। তারপর আসে বললাম
নাকের ফুটোটা তো আপনার এখনো আছে?
এখনো আছে, এখনো সলা দিলে যায়, কানের ফুটো আছে, নিচে নাকে আছে,
আমি দেখতে পাচ্ছি
সবকিছু আছে, কিন্তু আমার কিন্তু এখন কণ্ঠ নেই আপনার মতো।
হ্যাঁ, সামটাইমস ইট ফিল লাইক ইটস আ ফিমেল ভোকাল, আবার কখনো মনে হচ্ছে মেল ভোকাল, এবং এখানে যে ভোকাল কর্ডটা থাকে ছেলেদের, আপনার সেই কর্ডটা নাই, আমি দেখতে পাচ্ছি এখনো সেটা হয়নি। এবং প্রিয় শ্রোতা, একটা জিনিস একটু বলার আছে এখানে, সেটা হচ্ছে ওর ফিজিক্যাল জায়গা থেকে ওকে সামনাসামনি দেখলে শি ইজ রিয়েলি কিউট বয় এরকম মনে হয়। আপনারা যারা ফেসবুকে দেখেছেন ওকে ছবি ইতিমধ্যেই, তারা নিশ্চয়ই এটা ফিল করবেন, কিন্তু কিছু অংশ ও ছেলেদের মতো একেবারে হুবহু, কিন্তু কিছু কিছু জায়গায় ওর এখনো অনেক বেশি প্রবলেম আছে, সেই জায়গাগুলো এখনো ছেলেদের মতো না, এবং সেটা ফিলিংস এর জায়গা থেকেও বা ফিজিক্যাল জায়গা থেকেও, সেগুলো আমরা গল্পের জায়গায় ধীরে ধীরে আবিষ্কার করব। ওকে, তারপর কি হলো?
আমি নিজে নিজে সিদ্ধান্ত নিলাম যে আমি মরে যাবো না, মরার দরকার নেই, আমি এখান থেকে সুবিলে যাই, তাহলে তার বাবা আছে আমিও আছি।
কোথায় যাবেন ঠিক করা ছিল?
কোথায় যাবো জানি না, অজানার পথে পা বাড়াইলাম, এবং মেয়ে দেখে বললাম তুমি আমার জন্য দোয়া করো, যদি উপরে আল্লাহ হয়ে থাকে আমার তোমার মিলন একদিন একদিন হবে, তুমি আমার কাছে আর ফোন দিও না। এ বইলা আমার হাতে 700 টাকা ছিল। পরে রাতে 12টা বাজে, তখন আমাদের বরিশালে মানে রাত্রিবেলা লঞ্চে উঠতে হয়, একদিন লঞ্চে উঠলে 2 দিন যায়, তারপরে এসে নামা লাগে, অনেক দূর সেই পৃথিবীর শেষ প্রান্তে, তারপর সাগর, ওখানে এখন পর্যন্ত কারেন্ট জানে। রাতের বেলা বাড়ি থেকে রওনা হইলাম পলাইয়া, আসার সময় দেখি দাদু ঘুমিয়েছে, দাদুর পা ধরে কান্না করলাম, সুমো টুমো করে এসে বললাম সে লঞ্চে চড়ছে, শীত প্রচন্ড শীত, একটা মুখে একটা মাস্ক পরে বসেছিলাম। পরে সকালবেলা লঞ্চ আসছে, আমি কখনো উপোস থাকি নাই, কিন্তু খুদয় যে কি জ্বালা কি কষ্ট আমি বুঝতে পারছি, এভাবে 2 দিন গেল না খাই অবস্থা। 1 তারিখ এসে ঢাকায় নামছে সদরঘাটে, কোথায় যাবো চিনি না, আসলাম গোলচক্করের ওখানে গুলিস্তানের ওখানে, আইসা চড়ছে গাজীপুরের বাসে, চিনি না, আমাকে নামিয়ে দিল গাজীপুর সব রাস্তা।
আচ্ছা, এখানটাতে আমি একটু থামছি। আপনি কি আপনার বাবা মাকে বলেছিলেন আমাকে লন্ডনে নিয়ে যাও, আমাকে ট্রিটমেন্ট করাও?
বলেছিলাম অনেকবার।
তারপরে তারা কি বলেছে?
তারা বলছে আমাদেরকে একটু সময় দাও, তুমি ওখানে থাকো।
আপনি যে এখন বাসা থেকে বের হয়ে গেলেন, আপনার এই যে জেন্ডার চেঞ্জ হচ্ছে, এই ঘটনার পরে কতদিন পরে আপনি বাসা থেকে বের হয়েছেন?
এই ঘটনার দুই মাস পরে।
দুই মাসের মধ্যে। প্রিয় শ্রোতা, এগুলো জিনিস কিন্তু খুবই নোট করার মতো। হয়তোবা তার বাবা মায়ের একটু সময় লাগত, কারণ তার বয়স কিন্তু 18 পার হয়েছে সার্টিফিকেট অনুযায়ী, এবং 18 বছরের একটা পরিণত মানুষকে ওরকম একটা দেশে নিতে হলে বা ওই জায়গাটায় নিতে হলে। আপনার বাবা মা কি সিটিজেন ছিলেন ওখানকার? ইউকে কি সিটিজেন ছিলেন? সিটিজেন মানে আপনি বোঝেন যে ওখানকার নাগরিক?
হ্যাঁ, নাগরিক। আমার বাবা মা ছিল, আমার ভাই ছিল।
ভাই মানে হচ্ছে যে ভাই ওখানে
হয়েছে,
সে নাগরিক ছিল জন্মসূত্রে। ফাইন, তার মানে আপনার বাবা মা এখন পর্যন্ত নাগরিক হননি ওই সময়টাতে। বুঝতেই পারছেন যে কিছু জটিলতা আছে, এবং ইউকের যে পরিবেশ পরিস্থিতি সেখানে কিন্তু ব্যাপারগুলো আগের তুলনায় কঠিন হয়েছে। দুই মাসের মধ্যে হয়তোবা নিয়ে যাওয়া সম্ভব ছিল না, কিন্তু বাবা মার ইচ্ছা ছিল তাকে তারা নিয়ে যাবে। এরকম একটা পরিস্থিতিতে সে বাধ্য হয়ে বাসা থেকে বের হলো মানুষের অত্যাচারের কারণে, যারা তাকে প্রতি মুহূর্তেই বলতো মরে যাও, গলায় ফাঁসি নাও, বিষের বোতল কিনে এসে বলেছে হয় তুমি খাও অথবা আমাদেরকে খাইয়ে দাও, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, মেঘলা, তারপর?
তারপর কেশবরস্থা নামিয়ে দিয়েছে গাজীপুর, ওখানে দাঁড়িয়েছে খুদা এক দোকানে খেতে যাই, বলে ভাই আমাকে পানি খাওয়াবেন একটু, কয় টাকা আছে? আমি হ্যাঁ আছে। পরে 5 টাকা দিছি, কয় না 10 টাকা দাও, 10 টাকা দিছি, 1 গ্লাস পানি দিছি। পানি খেয়েছি, আমি প্যান্ডের মধ্যে লাড়া দিছি, দিছি বমি করে ওখানে 2 দিন না খাওয়া। পরে আমার বলে কোথায় যাবেন? জানি না, সারাদিন ঘুরলাম, কোথায় থাকবো চিনি না। এক রিক্সালার বলে কি আমার একটা ম্যাচ দেখাই দেন, আমি একটা ম্যাচে থাকবো, আমার 100 টাকা দেবেন? আমি কি হ্যাঁ দেবো, 100 টাকা দিছি। আমার জাগাটা জাগাই নামাই দিয়েছি ঘুরে ফিরে। সন্ধ্যা হয়ে গেছে, গাজীপুর হিন্দুবাড়ি মোড় বলে একটা জায়গা আছে,
হিন্দুবাড়ির মোড়,
ওখানে গাছ আছে, বড় বড় বট গাছ আছে, ওখানে আমি বসেছিলাম, বসে বসে কাঁদতেছি, এখন কোথায় যাব? নাকাশর কি মশা সারা রাত্র, আর আমার গায়ে ছিল তখন সাদা একটা শার্ট আর একটা প্যান্ট, সাদা শার্ট লাল হয়ে গেছে রক্ত।
রক্ত কেন লাল হয়ে গেল?
মশায় আমারে খাইয়ে
কামড়ে,
সারা রাত আমি দেখতে পারিনি। সকালবেলা বেল উঠছে, তারপরে হাঁটতেছি, হাঁটতে 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 এক বয়স্ক একটা লোক পাইছি, পাই বলে কাকা এখানে কি থাকা যাবে, ম্যাচ আছে? হ্যাঁ আছে। পরে নিয়ে গেল, পরে তারা আমাকে দেখে দয়া করছে, থাকতে দিল বারান্দা।
কোন ম্যাচ এটা, নাম যা মনে আছে?
হ্যাঁ, ওই ম্যাচের লোকের নাম হচ্ছে সাত্তার মিয়া, ওনার বাড়ি দিনাজপুর, উনি সুপারভাইজার মানে সোয়াটার ফ্যাক্টরিতে। ওনার বাসায় আমাকে আশ্রয় দিয়েছে, পরে ওনারা খাবার টাবার দিল, যা দিয়েছে আমি ক্ষুদায় খাইছি।
আপনি কি তখনও বলেছেন ওদেরকে যে আমি?
আমি তখন বলি না,
তখন আপনি বলেন?
গোসল টোসল কবিরা আমাকে জামা কাপড় দিয়েছে, তারা পবিরাম বলছে ঢাকা, আমি নতুন আসছি, খাইয়ে দিয়ে শুয়ে রইলাম। বিকেল বেলা ওই আরব ছেলে মেয়েরা আসছে, তারা পরিচয় হইলাম, কথা বলি না। এখন ওখানে সবাই আমাকে নিয়ে মানে একটু কানাঘুষো করে, এরকমের কা বুকের এই অবস্থা কেন, হাঁটা চলা এরকমের কেন, মানে মেয়েলে মেয়েলে সবকিছু, আমি কিছু বলি না।
মিক্সড একটা ক্যারেক্টার, না মেয়ে না ছেলে, এরকম একটা অবস্থা।
পরে রাত্রে ঘুমাইছি, মানে ছেলেদের সাথে শুয়েছি, এক ছেলে বলে দোস্ত তোরা ওই পাশে যা, আমি শুই। আমি রাত্রে ঘুমাইছি, ওই সব ছেলেরা শুয়ে লেগেছে, ওই ছেলে একটু বদমাশ পদরে ছিল। সে রাতের বেলা আমি শুয়ে রয়েছি, সত্যি আবহাওয়া এসে আমার শরীরে মানে টাচ করছে, আমাকে যা বৃদ্ধি ধরছে, ধরার পরে এরপর আমি সজাগ করছি, দেখে ওকে তোর সাথে তো আমি বলে পারি না, আমি এরপর সালাই বলে উঠছি, উঠে দরজা খুলে বাইরে নামছে, বাড়ি ডাক দিছি যে এরকম এরকম অবস্থা, এখানে কি মানুষ থাকা যায়? পরে উনি বকাফকি করলো যে ওনার সাথে ওরকম করো কেন তোরা। ওই দিন পরে সকাল থেকে উনি বললো যে তোকে গার্মেন্টসে সোয়াটারের কাজ শেখিয়ে দি, সোয়াল গেট পাস দিলো, সোয়াটার নিটিং এ কসেস মারার জন্য কাজে দিলো, যাইতাম ওখানে সবাই আমাকে টিসকানি মারতো, সুযোগ পাইলে ছেলেরা আমার হাত ধরে চাপ দিত, আমাকে মাঝে কথা বলতো, অনেক নোংরা নোংরা কথা বলতো, এবং বাসায় আসলে আমি যে মেয়েদের মতো কথা বলি, আমি যে মেয়েদের মতো চলি, এইটা সবসময় কোচাই কোচাই কষ্ট দিত, সবসময় বলতো, আবার বলতো তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে আসছো কেন, গোসল করতে যদি ঢুকতাম গোসলখানা, ওই ছেলেরা একসাথে 8-9 জন ঢুকত, আমার গোসলখানা দরজা ঠেললা, আমাকে শান্তি মতো গোসল করতে দিত না, খাইতে দিত না, খাইতে বলে পানি ঢেলে দিত শরীরে। এভাবে 1 মাস গেছে, আমি বলছি আমি এখানে থাকবো না, ওখান থেকে পাশে একটা মেসে উঠছি যাইয়া ওই বাড়ির কাছে, বলে আমাকে টাকা দাও। পরে আমার হাতে একটা ঘড়ি ছিল, দামি একটা ঘড়ি ছিল, ঘড়িটা বিক্রি করলাম, আর একটা আংটি ছিল হাতে, আংটিটা বিক্রি করলাম, মোট 6,000 টাকা পাইলাম। ওনারে দিছি, কয় আমার 2 মাসে থাকা খাওয়া দিতে হবে, 5,000 টাকা রেখে দিয়েছে উনি, রেখে 1,000 টাকা আমার সাথে আছে। পাশের মেসে ছিলাম, ওই বাড়ির নিজে ঝগড়া করতেছে, তুমি ওকে এখানে রাখতে পারবা না, আর ওনাদের কিরকম জানি আত্মীয় হয়, আমার মেসের লোক তুমি এখানে রাখবা কেন? আমি বলছি আপনি তো আমার কাছে টাকা পাইবেন, আপনি তো আমাকে না বললে দিয়েছেন, আমি এখানে এসে সময় কয় না রাখতে পারবা না। পরে ওনার ওখানে 3 দিন ছিলাম, এসে পড়ছে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ এসে মোটামুটি গাড়িতে বসে পড়েছে, হয়েছে ওনার বাসায় ছিল, এখন ওনার বাসায় যে কাজ করতেছি সব কাজই করি, রান্না বান্না সব কিছু করি এবং টিউশনি করি আর ওই হাতে কাজ করি, এভাবে আমার জীবন চলে। পরে গাজীপুর থেকে কিছু ছেলে আছে আমাকে বড় ভাইয়ের মতো দেখতো, মোটামুটি ভালো ভাইয়ের তো, ও ছেলেরা নিরুপায় আমাকে নারায়ণগঞ্জ থেকে এসে নিয়েছে, আমরা থাকতে তুমি যাবা কেন ওখানে, আমাদের কাছে বইলে যেতা নিয়ে ওরা যে মেসে থাকে ওই মেসে নিয়েছে। ওই বাড়ি এলে বলছে আমি রাখবো না, ব্যাপারটা জানতে পারছে আমি রাখবো না।
কেন রাখবে না?
রাখবো না, সাংবাদিক এসে মানুষের যায় জামেলা শহরে এগুলো তো আর সই,
সাংবাদিকরা কি চায় আপনার কাছে?
যদি সাংবাদিক জানতে পারে তাহলে পেপার পড়তে গিয়ে দেবে, মানুষজন লোকজন দেখাশোনা করবে, তাহলে এগুলো সমস্যা না, শহরের বাড়িতে এগুলো কেউ পছন্দ করে না। আর তোমার জন্য একটার জন্য 10টাই নষ্ট হবে, আমি এটা চাই না।
10 জন ভাড়াটিয়া নষ্ট হবে?
হ্যাঁ, 10 জন ভাড়াটিয়া।
এখানে আমি একটু নোট করতে চাই ভাড়াটিয়া যারা আছেন তাদের জন্য, সেটা হচ্ছে কি আমাদের একটা কমিউনিটি কালচার হয়ে গেছে এরকম যে নিজের ঘরে কি হচ্ছে সেদিকে কারো কোনো খোঁজ খবর নেই। পাশের ঘরে একজন ব্যাচেলর আছে, তার বাসায় কে আসলো এবং তার বাসায় ছেলে আসলো নাকি একটা মেয়ে আসলো, সেটা নিয়ে নিজের পেটের ভাত হজম হয় না। দিস কাইন্ড অব কালচার ইজ প্রিভেইলিং ইন আওয়ার সোসাইটি। এবং মজার বিষয় হচ্ছে, আমি ঠিক বলবো না যে মজার বিষয় কিনা জানি না, এগুলো খুবই হেট কালচার। হ্যাঁ, আপনি আপনার ঘরটাকে আগে নিজে সামলান। আমি শুধু ব্যাচেলরদের দিয়ে বলছি এটা না, ব্যাচেলরদের হয়তো পক্ষে ব্যাপারটা চলে যাবে, ব্যাচেলরদেরকে ভাড়া পর্যন্ত দেওয়া হয় না। আরে ভাই, ব্যাচেলর কি সবাই কি সারাজন মানে মায়ের বাড়ি থেকে জন্মগ্রহণ করে বিয়ে করে ফেলবে? এটা 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 স্টিল মানে আমার কাছে যেটা মনে হয় যে এটা এই ধরনের সিক মেন্টালিটি। এটা কিন্তু শুধুমাত্র বাড়িওয়ালার জন্য দায়ী তা কিন্তু না, ভাড়াটিয়ারা পর্যন্ত দায়ী। কারণ ম্যারিড কাপল যারা থাকেন তারা নিজেরাও চান না যে ওখানে একটা ব্যাচেলার থাকুক, এবং ব্যাচেলার সে নিজেও দায়ী। ব্যাচেলার দায়ী, ম্যারিড কাপল দায়ী, বাড়িওয়ালা দায়ী, পারস্পরিক দায়ী। কারণ ব্যাচেলার যখন একজন ওঠেন তখন সে এমন কোন আচরণ করেন যেটা প্রতিবেশীর জন্য সহ্য করাটা খুব কঠিন হয়ে যায়। সুতরাং একটা ইন জেনারেল দেখা যাবে যে একটা ধারণা হয়ে যায় যে ব্যাচেলর নিলেই একটা সমস্যা তৈরি হবে, এবং দেখবেন যে অনেক বড় বড় ফ্ল্যাটের সামনে খুব সুন্দর করে বড় করে সাইনবোর্ড দেওয়া থাকে যে ব্যাচেলর নট অ্যালাউড। মানে অনেক সময় দেখা যায় না যে কুকুর হইতে সাবধান, এরকম কিছু সাইনবোর্ড থাকে। আমার কাছে মনে হয় যে সামথিং লাইক দ্যাট, মানে এত ইরিটেটিং কেন হবে? এবং খুবই কষ্টকর এগুলো, এগুলো এত বেশি কষ্টকর, যারা ব্যাচেলর আছেন তারা হয়তো ফিল করবেন। আমি আসলে খুব বেশি অ্যাংশাস হয়ে যাচ্ছি ব্যাপারটা নিয়ে, তবে আপনাদেরকে বলছি এই কারণে যে দেখুন সব ব্যাচেলর আর নট সেম, এবং অনেক কাপল আছে তারাও অনেক সময় অনেক বড় অপরাধ করেন। আপনি ব্যাচেলরকে বলে দিন যে আপনি এই ধরনের আচরণ করলে আপনি বাসাতে থাকতে পারবেন না, দিস ইজ ভেরি ক্লিয়ার। কলেবাকে বলে রিপোর্ট করে দিন, সেটা তো একজন কাপলের ক্ষেত্রেও করতে পারেন। তার মানে ব্যাচেলরের কাছেই ভাড়া দিবেন না। বা এই যে আজকে যে আমাদের যে বন্ধুটি আজকে এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়েছে, ভাই সে তো পরিস্থিতির শিকার, তাহলে তাকে বাসা ভাড়া দিলে আপনার বাড়াটিয়ারা কি বলবে না বলবে সেটা তো একটা ফ্যাক্ট আছেই, কিন্তু আপনার সামাজিক দায়িত্বটা কোথায়? এই মানুষটা কোথায় গিয়ে দাঁড়াবে? ও তো আপনার কাছে মাংনা থাকছে না। তাকে ইস্যু করে আপনি বললেন যে আমার বাসের ভাড়াটিয়াদের সমস্যা হবে, দিস ইজ ট্রু, ভাড়াটিয়াদের সমস্যা হয়, এবং ভাড়াটিয়াদের সমস্যা হলে ভাড়াটিয়ারা খুব আরামসে গিয়ে বলে দেন যে ভাই কাকে ভাড়া দিয়েছেন, নিজের ঘরের মধ্যে কি হচ্ছে, নিজে বউ পিটাচ্ছে না কি করতেছে সেদিকে কোনো খবর নেই, পাশের বাসায় একজন এরকম একজন মানুষ আছে সে কি করছে না করছে সেটা নিয়ে তার মাথা ব্যথার কোনো শেষ নেই। অদ্ভুত বিষয়। এবং এই পাশের বাসায় একজন লোক যখন অসুস্থ থাকবে কিংবা একবেলা না খেয়ে থাকবে তখন কি একবার নক করে বলবে না ভাই আপনি ভালো আছেন তো? এইরকম মেন্টালিটি নিয়ে আমরা বড় হচ্ছি। আমাদের দেশে শিক্ষার হার বাড়ছে, হায়ার এডুকেশনের হার বাড়ছে, এ প্লাসের সংখ্যা বাড়ছে, মানবিকতার জায়গাগুলো জিরো হচ্ছে দিনকে দিন। ফাইন, সরি আমি বেশি অ্যাংশিয়াস হয়ে গিয়েছিলাম, বলুন আপনার জায়গাগুলো একটু বলুন। আপনাকে তারপরে কি করলো?
নারায়ণগঞ্জ আসলাম, মানে ওই গাজীপুরে ছিলাম, ওখানে আপনার যে ছেলেরা আমাকে নিয়েছে ওরা বলতেছে দেখো তোমার জন্য আমরা 10 জনের সমস্যা পড়ি, ঠিক আছে তোমরা থাকো, আমার জন্য তোমাদের সমস্যাকে এটা আমি চাই না, আমার নিজে অভিশপ্ত জীবন নিয়ে আমি চললে যে কেন, আমাকে আল্লাহ এমনিতে কষ্ট দিয়েছে। ওখানে ছিল ছেলের নাম সেলিম, তারাজুল, রাজ, মানে এরা খুব আমাকে ভালো জানতো, খুব ভালোবাসত এই ছেলেরা, এবং সেলিম আমাকে খুব বড় ভাইয়ের মতো শাসন করতো এবং ভালোবাসত। বলছে ঠিক আছে দাদা আমি চললে যে, তখন ওরা অনেক কান্না করছে, আমাদের তো নিজে বাড়ি না, আমরা তো ব্যাচেলার, আর ওরা মানে আর্থিক দিক দিয়ে মানে দুর্বল। আমি ওখান থেকে আসছি নারায়ণগঞ্জ, আইসা এক লোকের সাথে গাড়িতে বসে পড়েছে, তার বাসায় বর্তমানে আছে, ওখানে থাকে, কাজ করে খাই। এখন আমি লঙ্গি পড়তে পারি না, আমি যা জীবনে খাইনি তাই খাইতে হয়েছে, যা জীবনে পড়ি নাই তাই পড়তে হয়েছে, জীবিস নাই কখনো ঘুমাই নাই তাই ঘুমাইতে হয়েছে। তারপর তো কি কষ্ট আমার নিজের বুকের ভিতরে চাপ পেয়ে রেখেছে, আমি তো কারোর কাছে বলি না, কারোর কাছে যাই না,
তাহলে আমাকে নিয়ে সমাজ এত পরিহাস করে কেন? আমার কি বাঁচার কোন অধিকার নেই? আমি কি সমাজের ডাস্টবিনের ময়লা? আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। তারপরে আমার একটা ফোন ছিল, ওই ফোনটা চুরি নিয়ে গেছে। ফোনটার ভিতরে সিম ছিল, বাড়ির সবাই নাম্বার ছিল, নিয়ে গেছে। পরে আমি ফ্যাক্স দোকান থেকে আমার মেয়েদের কাছে আমি ফোন দিই, মেয়েদের এরকম আমার ফোন নিয়ে গেছে, আমার ফোন নেই। ও বিকাশে টাকা দেয়, টাকা দেওয়ার পরে এই ফোনটা কিনি 2000 টাকায়। ওর সাথে কথা বলি, ও বলে তুমি আমার পাশে আসো, আমার পাশে থাকো। আমি নিজে নিজে মনের মানে কষ্ট বলি যে ওর পাশে থাকে, ওর জীবনটা তো আমার নষ্ট করার কোন অধিকার নেই। এবং ওর বাবা মা বলে আমার ছেলে জীবনটা তুই নষ্ট করিস না, আমার ছেলেকে তুই মুক্ত দে, আমার ছেলেকে তুই মুক্ত কর। ওকে আমি বলি তুমি একটা বিয়ে করো, সুন্দর একটা মেয়ে দেখো, আর আমি দেখি তোমার জন্য মেয়েটা, তুমি বিয়ে করো, তোমার দুটো পায়ে পড়ে জীবনে তোমার কাছে কিছু চাই না, আমার এই জীবনে তার বিয়ে হবে না আর বাচ্চাও হবে না। তুমি যদি আমাকে বেশি ভালোবেসে তোকে একটা বাচ্চা দিও, আমার পরিচয় আমি বড় করবো। ও বলতেছে তুমি আমার মরণ চাও, আমি বিয়ে করতে পারবো না। এখন আমি ওরও বলতে পারি না, আর ওর ফ্যামিলির দ্বারা আমার অনেক জবাবদারি করতে হয় এবং মানুষের কথাও শুনতে হয়। মানে মানুষের সাথে এমন এক জায়গায় আছে, নাও পরে মরতে নাও পরে শুনতে, আমার কাটাকায় সবাই লবণের সেটা দেয়।
বাধ্য হচ্ছে একটা ছোট বিরতি নিতে, কারণ এই দৃশ্য আসলে সহ্য করাটা খুবই মুশকিল। প্রিয় শ্রোতা, রাত একটায় ফিরব, এখনো বেশ কিছু জানার আছে মেঘলার কাছ থেকে। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন, আমাদের ফেসবুকের ছবি দিয়ে দেওয়া হয়েছে, হয়তো অনেকেই চিনবেন, আপনাদের সমাজে আশেপাশে ঘুরে বেড়ে বেড়ায়। facebook.com প্লিজ, আপনি কিন্তু সেন্সলেস হয়ে যাবেন, আপনি একটু কন্ট্রোল করুন, কারণ এরপর আপনাকে ফিরতে হবে। একটু প্লিজ একটু কন্ট্রোল করুন, একটু কন্ট্রোল করুন। হ্যাঁ প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসছি একটায়। ওকে দেখতে চাইলে চলে আসুন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দিবেন এবং লাইক দিলে আপনি হ্যালো 8920 পার্মানেন্ট মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত একটায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা? কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততা, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপরে অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, বিবর্ণ, এক কথায় ড্যামেজড।
নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলে পুরনো প্রাণ ফিরিয়ে আনতে ড্যামেজড চুলের কোষের গভীরে পৌঁছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন, যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত।
Close Up presents Hello 8920, Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন আপনাদের প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ লোবান এবং আরজে লবিব। আর আজকে আমার সঙ্গে আমার অতিথি হয়ে আছে মেঘলা, তার জীবনের গল্প নিয়ে, পরিস্থিতি, প্রকৃতি মেঘলা থেকে তাকে মেঘ বানিয়েছে, কিন্তু সেই মেঘ হওয়ার ইচ্ছা তার মধ্যে ছিল না, এখনো নেই, সেটা আমরা কথা বলেই বুঝতে পেরেছি, এবং সেও চায় না, কিন্তু সামাজিক বাস্তবতা তাকে মেঘ নামেই চেনে। প্রকৃতি তাকে জেন্ডার পরিবর্তন করে দিয়েছে এবং সেই জায়গাটিতে সে অনেক বেশি নিরুপায়, কেউ তাকে মনে করছে এটা অনেক বড় শাস্তি। গল্পটাতে যখন আমি শুনেছিলাম শাকিলের কাছ থেকে যে এরকম একজন আমাদের এই জীবনের গল্পে আসতে চায়, আমাদের হ্যালো 8920 তে আসতে চায়, আমার একটা ধারণা ছিল এরকম যে মেয়ে থেকে তো ছেলে হয়েছে, আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ সেখানে নিশ্চয়ই সে আগের থেকে অনেক বেশি ভালো থাকতে পারবে, কিন্তু অদ্ভুত বিষয় হলেও সত্য, প্রকৃতি তাকে এমনভাবে দিয়েছে সেটা আসলে না মেয়ে না ছেলে, হয়তোবা সে ছেলেই হয়ে গেল, কিন্তু সেও নিজেও চায় না মন থেকে সে ছেলে হতে, কারণ সে অদ্ভুত রকমভাবে একটা মানুষকে ভালোবাসে মেহেদি, এবং সেই মেহেদিও তাকে এখনো পাগলের মতো ভালোবাসে। প্রকৃতি কি নিছকভাবে খেলছে আমাদেরকে নিয়ে, ভালোবাসা রেখে দিয়েছে মনের মধ্যে কিন্তু শরীর পরিবর্তন করে দিয়েছে, অদ্ভুত এই প্রকৃতি। যাই হোক, ওর কাছে আমি ফিরে যাব, তবে যাবার আগে আপনাদেরকে বলছি যে ওকে দেখতে চাইলে কিংবা ওর সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে, ওর ব্যাপারে কোনো যদি আপনার কিছু করার থাকে, সেই ব্যাপারে যদি আপনি কিছু করতে চান, সেগুলো নিয়ে কোনো কিছু আবদার করতে চাইলে, হোয়াট এভার ইট ইজ, আপনি যোগাযোগ করুন আমাদের ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। এখানে গেলে ওর একটা ছবি দেখতে পাবেন, ওকে নিয়ে রেডিও স্ট্যাটাস দেওয়া হয়েছে, সেটাও দেখতে পাবেন, ওর সেই মেঘলা কালের ছবি এবং এখন যে মেঘ হয়ে গেছে বর্তমান সময়ে সেই ছবির দুটো পাশাপাশি দেওয়া হয়েছে। সেখানে আপনারা চাইলে কোন কমেন্টস বা প্রশ্ন করতে পারেন, এবং একই সাথে বলতে চাই প্রিয় শ্রোতা, ওখানে গিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি স্থায়ীভাবে হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আমরা যদি মনে করি আপনার জীবনের গল্প থেকে লাখো মানুষকে, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে কিছু দেবার আছে, শেখার আছে, তবে আপনার জীবনের গল্প যেরকমই হোক না কেন, সেটা নির্দ্বিধায় নিঃস্বার্থভাবে সেটা এখানে প্রচার করা হবে, এবং হ্যালো 8920 সে কাজটি সবসময় করে এসছে। আপনাদের ভালোবাসে আমরা 100তম পর্ব পার করে দিয়েছি, আমরা আজকে 102তম পর্ব করছি, এবং 102তম পর্বে আমাদের সঙ্গে আছে মেঘলা। আপনি যদি আমাদের এখানে জীবনের গল্প বলতে চান তাহলে ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। যারা বহুবার চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন তাদেরকে আমি বলব, জীবন যেহেতু থেমে নেই সুতরাং চেষ্টাও থেমে থাকবে না, আপনি বারবার ফোন করতে থাকবেন, আমাদেরকে নক করতে থাকবেন, একদিন ঠিক কি শাকিলের ফোন আপনার ফোনে বেজে উঠবে, সেক্ষেত্রে আপনার সেল নাম্বারটি কিন্তু স্পষ্ট করে দিতে হবে। আমাদের ফোন নাম্বারটি আবারও বলছি 9115668। মেঘলা, আপনি তো মেঘলা নামেই পরিচিত হতে চান, রাইট? মেঘ নামটা আপনার নিশ্চয়ই ভালো লাগে না? ওকে ফাইন, বলুন তারপর কি বলবেন, আর কি বলার আছে আপনার?
তারপরে নারায়ণগঞ্জে আসছি, এভাবে কাজ করে কাজকর্ম করে খাইতেছি স্বাভাবিক মানুষের মতো, আমি নিজের কষ্টের কষ্ট মনে করি না।
2012 সালে আপনার এই ঘটনাটা ঘটল, এবং 2012 সাল থেকে শুরু করে আজকে হচ্ছে 2014 সাল, খুব বেশি সময় না, 13 বছর বা তার চেয়ে অল্প একটু বেশি সময়। আপনি কি এখন কোন পরিবর্তন দেখতে পান, যেটা আপনি রাতারাতি দেখছিলেন যে আপনার ভিতরে এই ধরনের পরিবর্তন হয়ে গেছে, খুব দ্রুত কিছু পরিবর্তন চলে এসেছে শরীরের মধ্যে?
এখন আমি পরিবর্তন দেখি যে আমি বুকে পশমগুলো
ছোট ছোট
এগুলো এখন থেকে আস্তে আস্তে বড় হয়, এবং যে মেয়েদের বুকের স্থান এই জিনিসটা দেখে মাঝে মাঝে বুকের দুই পাশ একটু একটু ফোলে, আবার দেখি যে ফুলোরা টাইম নিয়ে যায়, ব্যথা করে এই।
ওকে, আর এছাড়া?
এছাড়া দেখি এবং আমার যে ওই স্থানটা ব্যথা করে, পুরুষের ব্যথা করে
না, আমি যেটা বোঝাচ্ছি যে ব্যথার জায়গাটা না, আমি বলতে চাইছি মেয়েদের যে কিছু ব্যাপার,
মাসে মাসে মেয়েদের যে একটা মেন্স আছে, ওই মেন্সটা এখনো হয় আমার পুরুষত্বের জিনিস দিয়ে,
এটাও হয় এখনো,
এটাও হয়, এবং এখন পর্যন্ত কোন একটা ছেলে মানুষ যদি আমার শরীরে টাচ করে, ঠিক
মানে আপনি মেয়ে হিসেবে যেটা ফিল করেন আপনি সেটা ফিল করেন,
ফিল করে, এবং দিশে বিশে না পাই আমি কোন উপায় না বের করে ফ্রিজের পানি খেয়ে ঠান্ডা পানি আমার শরীরে ডালে আনাল, 120 টাকা করে একটা ওষুধ আছে ক্যাপসুল, ওই ক্যাপসুল।
এটা আপনাকে কে সাজেস্ট করেছে?
এটা মানে ওই সেলিম ভাই বলছে,
কোন সেলিম ভাইটা?
গাজীপুরে যেখানে ছিলাম উনি আমাকে বলছে।
উনি কি ডাক্তার?
ডাক্তার না,
তাহলে
উনি মানে এক ডাক্তারের কাছে আমি নিয়ে গেছিল, যে বলছে শরীরে একটা উত্তেজনতা আছে, এই ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে।
উত্তেজনা কি কমে যায় তখন?
হ্যাঁ, কমে যায়, একেবারে শরীরটা ঠান্ডা হয়ে যায়।
আপনাকে এটা সাজেস্ট করেছে সে, এবং সে আপনার হরমোন ডিসঅর্ডার নিয়ে আলটিমেটলি কোন স্পেশালিস্ট না, কেউ না, তার মানে আপনি যেটা খাচ্ছেন সেটা আলটিমেটলি আপনার জন্য স্যুট নাও করতে পারে এবং এটা আপনার শরীরে ক্ষতি করতে পারে।
এই থেকে মাথা ব্যথা করে প্রচন্ড,
প্রচন্ড মাথা ব্যথা করে,
মাথা ব্যথা করে। আর আমি অ্যাকচুয়ালি চাই যে আমার মেয়ে একটা বিয়ে করুক, নিজের জীবনটা সুন্দর করে সাজাও, আমি যদি বাইরেও চলে যাই, আমি যদি মারাও যাই, আমার আত্মাটা সবসময় পাগলের মতো ওকে ভালোবাসবে, আমার প্রত্যেকটা শরীরের শিরায় শিরায় প্রত্যেকটা পশমের কোনায় কোনায় ওর নাম লেখা, আমি ফুরলার কাছে বলবো কি আমি এই জন্মে নাম পেয়েছি, পর জীবনে যেন ফুরলা আমাকে ওর করে দেয়, ওকে আমার করে দেয়, এইটি আমি মরার আগ পর্যন্ত হলো, এক ঘন্টার জন্য হলো, এক মিনিটের জন্য হলো আমি মেয়ে হয়ে মরতেছি, ছেলে মেয়ে বাঁচতে চাই না।
What a dialogue. What a saying. Wow. মরার আগ মুহূর্তে হলো সে এক ঘন্টার জন্য হলো মেয়ে হয়ে মরতে চায়। আমি এর চাইতে মানে মেয়েদেরকে নিয়ে আজ পর্যন্ত যত নারীবাদী লেখা হয়েছে হোয়াট এভার ইট ইজ, আমি এর চাইতে বেটার লাইন আমার জীবনে এই আমার এই ছোট্ট জীবনে আমি আজ পর্যন্ত শুনিনি। মানুষের নিডই আসলে অনেক বড় কথা।
আমার জানা মতে আমি ছেলে হই আমার কি হবে, ছেলে তো কোনো কাজ করতে পারে।
আচ্ছা আপনাকে যদি বিধাতা পুরোপুরি ছেলে বানিয়ে দিত, আজকে তো ধরুন আপনার যে সমস্যাটা আছে আপনার ভিতরে, আপনার হরমোন ডিসঅর্ডার ইন দ্য প্রসেস, আমি যতটুকু জানি যতটুকু বুঝি যেটা এখনো শেষ হয়নি, হয়তো আপনি একসময় গিয়ে পুরোপুরি ছেলেই হয়ে যাবেন। হ্যাঁ, যেহেতু এখনো আপনার শরীরের মধ্যে জিনিসগুলো কাজ করছে, বাকি যেগুলো আছে মেইলি ব্যাপার স্যাপার এগুলো হয়তো বা ধীরে ধীরে স্টপ হয়ে যাবে, আপনি পুরোপুরি হয়তো ছেলেই হয়ে যাবেন একটা সময় পর, আর এক বছর পরে বা দু বছর পরে। আপনি কি চান?
আমি চাই না, তার আগে যেন ফুল আমার মরণ দেয়, আমি এটা চাই না।
যদি আপনি মেয়ে দেখে ভালো না বাসতেন তারপরে কি আপনি চাইতেন?
তারপরে আমি সেই সময় চাইতাম, কিন্তু আমি মেয়ে দেখে ভালোবাসার পরে আমি ছেলে হইতে চাই না, আমি মেয়ে থাকতে চাই। এই অবস্থায় যেন উপরাল আমাকে মরণ দেয়, কারণ আমি মেয়ে নিয়ে জন্মাইছি, মেয়ে নিয়ে মরতে চাই। এই সমাজে সকলকে বলতে চাই আমাকে যেন করুণার চোখে কেউ না দেখে, কেউ যেন ঘৃণার চোখে না দেখে, সবাই যেন আমাকে ভালোবাসার চোখে দেখে। আমার মতো যেন কেউ জীবন এরকম না হয় আমি উপরের কাছে বলি, কারণ এসে মারা যা বলো, এ জীবনটা বড় কষ্ট, বড় কঠিন, যা মেনে নেওয়া যায় না। জীবনে সব কষ্ট সমাধান আছে, এই জীবন কাহিনী কখনো শেষ নেই।
আপনি মানুষ তো মানুষ তো একটা স্বপ্ন নিয়ে বাঁচে। হ্যাঁ, আপনি যে এখন কত কষ্ট করেন, গার্মেন্টসে কাজ করেন বা এই যে কাজগুলো করেন, আপনি বা দিনের দিন খান, আপনার স্বপ্নটা কি?
আমার স্বপ্ন আমার মেয়ের দিকে আমি সুখী দেখতেছি, আর কোন স্বপ্ন নেই। আর এভাবে যতদিন আছি স্বাভাবিক মানুষের মতো বাঁচতে চাই, কেউ যেন আমাকে নিয়ে টিটকেনি না মারে, এবং যখন মরণ ডাকবে তখন তো মরতেই হবে, জন্মাইলে মরতে হবে, এটি বিধাতার নিয়ম।
আপনি অনার্সে কোন ইয়ার পর্যন্ত পড়েছেন?
সেকেন্ড ইয়ারে
কোন সাবজেক্টে পড়তেন?
রাষ্ট্রবিজ্ঞান।
পলিটিক্যাল সায়েন্সে পড়তেন? এইটা কোন কলেজে পড়তেন?
পটুয়াখালী সরকারি কলেজে।
ওই পড়াশোনা স্টপ করে দিলেন আপনাকে এই অবস্থার কারণে?
এই অবস্থার কারণে আমি এসে বসে ক্লাস করতে পারিনি।
ক্লাসে গেলে সবাই টিটকেরি করত?
সবাই, অনেকেই। আর এখন যে আমার বর্তমানে আমি চাই পৃথিবীর এমন কোথাও কি আমার ঠাই হবে না যে মোটামুটি স্বাভাবিকভাবে হাসি খুশি ভাবে যতটা দিন বেঁচে জীবনে বাঁচে আছে দুনিয়ার বুকে আছে অতটা দিন যে হাসি খুশি ভাবে থাকতে পারি।
আমি আপনাকে হতাশ করতে চাই না, এই অর্থে হতাশ করতে চাই না যে আপনার মতো যে জেন্ডারের যে সমস্যা, এই সমস্যাটা ঠিক সমস্যা না, এটা প্রকৃতিগত ভাবেই আসে, এটাকে আমরা সমস্যা বলতে চাই না। এই যে জেন্ডারের যে ব্যাপারটা ঘটে গেছে আপনার জীবনে, অনেকে হয়তো জন্মের সময়টাতেই থাকে, অনেকে হয়তো বা জন্মের পরে আসে, তারা পৃথিবীতে এক্সাম্পল হিসেবে এই ধরনের মানুষ পৃথিবীতে এক্সাম্পল হয়ে আছেন, অনেক বড় বড় মানুষ এই দুনিয়াতে আছেন, যারা কেউ হয়তো ফিল্ম লাইনে কাজ করছেন, কেউ হয়তো বা অন্য সাইডে কাজ করছেন, এবং অনেক বড় মাপের এক্সাম্পল হয়েছেন তারা, এবং যে এই সমাজ তাদেরকে বড় করেছে। আমি জানি আপনার পথটা অনেক বেশি কষ্টের, অনেক বেশি, শুধু আপনার না, আপনার মতো হয়ে যারা পৃথিবীতে আসে তাদের জন্য অনেক বেশি কষ্টের, কিন্তু এটা ঠিক যে সৃষ্টিকর্তাকে যেহেতু আপনি বিশ্বাস করেন, সুতরাং সৃষ্টিকর্তা যাকে কষ্ট দিয়েছে তার জন্য পথ নির্ধারণ করে রেখেছে, এটাও সত্য। আপনি চান মেহেদি ভালো থাকুক, আপনাকে এই অবস্থায় মেহেদি কখনো দেখেছে?
হ্যাঁ, অবস্থা দেখেছে।
ফার্স্ট মিট করার পরে কি হয়েছিল?
মেহেদি দেখার পর আমাকে জড়িয়ে দিয়ে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে, তারপরে বুকের মাঝখানে জড়িয়ে রাখছে, তারপরে ও আমার সাথে অনেক কথা বললো যে তুমি আমার পাশে থাকো, আমার বন্ধুর মতো থাকো, তুমি রান্না বান্না করবা, কাজ করবা, সংসার সামলাবা, আমি ওদের বিজনেস করব, আমি বিয়ের দরকার নেই। কিন্তু আমার তো নিজে নিজে অপরাধী মনে হয়, ওকে আমি কি দেবো, ওকে আমি নাও পড়বো সুখ দিতে, নাও পড়বো একটা বাচ্চা দিতে, ওর জীবনটা নষ্ট করার কোনো অধিকার নেই আমার, ওর সামনে সুন্দর ভবিষ্যৎ। মেয়েদি আমার কোনো কথা মানতে চায় না,
এখনো কথা হয় মেয়েদির সাথে?
এখনো কথা হয়।
আমরা কথা বলতে পারি তার সাথে?
জি পারেন, আমি তার অনুমতি নিয়েছিলাম যে ফোন দিলে যদি দাদারও কথা বলে আমি বলবো, সমস্যা নেই।
প্রিয় শ্রোতা, আমরা এই সুযোগটি হাতে নিতে চাই, আমরা মেহেদির সঙ্গে কথা বলতে চাই, আমরা মেহেদিকে এই মুহূর্তে ফোনে কানেক্ট করছি এবং মেহেদির সঙ্গে আমরা কথা বলবো।
হ্যালো, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, মেহেদি বলছেন?
মেহেদি, আমি আরজি কিবরিয়া বলছি। আমি আসলে যে কারণে আপনাকে ফোন করেছি, আপনি তো মেঘলাকে চেনেন, তাই না? মেঘলাকে তো আপনি ভালোবাসেন, তাই না? এবং মেঘলা তার জীবনের গল্প এখানে এসে বলেছে। মেঘলার ঘটনাটা আমরা শুনলাম, তো আমরা একটু চাচ্ছিলাম আপনার সঙ্গে কথা বলতে আর কি।
আচ্ছা ঠিক আছে, বলেন।
মেঘলাকে আপনি আজও লাভ করেন কেন? ও তো এখন আর মেয়ে নাই, আপনি ওকে কেন লাভ করেন?
আমাদের ছোটকাল থেকে সম্পর্ক, এখন যেটা তার হয়ে গেছে এটা তো আর আল্লাহর উপরে কারোর হাত নেই, তাই না? তার সাথে তো আর আমাদের প্রায় দীর্ঘ প্রায় 10-11 বছর হয়ে গেছে। তারপর সে আমাকে যতটুকু লাইট করে আমি তোদের তাকে লাইট করি।
ও চাই জীবনের শেষ মুহূর্ত হলেও আপনাকে সুখী দেখতে চায়, আপনি একটা ঘর সংসার করবেন, আপনার ছেলে মেয়ে হবে, এরকম সে দেখতে চায়। আপনার কি এরকম কোন ভবিষ্যৎ পরিকল্পনা আছে, লাইক মেঘলাকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করা, সুখী হওয়া?
না, আমার জীবনে এই ধরনের পরিকল্পনা নেই। পৃথিবীতে আমাকে পৃথিবীতে সৃষ্টি করছে একটা মন দিয়ে, আমি সেই মনটা মেঘলাকে দিয়ে দিচ্ছি। এই মনটা অন্য মেয়েকে দিতে পারবো না, আর আমি ওখানে কাউকে স্থান দিতে পারবো না।
আচ্ছা, মেঘলা আমার সঙ্গে রয়েছে, আপনি কি ওর সঙ্গে একটু কথা বলতে চান?
হ্যাঁ অবশ্যই। দেন
মেঘলা, আপনি প্লিজ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন। আপনি 2-2.5 ঘন্টা কথা বলেছেন এবং প্রচুর কান্নাকাটি করেছেন, আপনি জাস্ট একটু ওর সাথে খানিকক্ষণ কথা বলেন। আপনি যেটা বলছিলেন, যেটা প্রত্যাশা করেন, আমরা একটু সরাসরি শুনতে চাই।
হ্যালো,
কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। তোমার শরীর কেমন?
আমি তোমাকে একটু বলি, তুমি একটু বিয়ে করো, নিজের জীবনটাকে নিজে সুন্দর করে সাজাও। আমার আত্মারা সবসময় তোমাকে ভালোবাসবে, সাগুলি হবে তোমার সাথে, আমার সাথে আত্মার বাদ। কিন্তু আমি এইটা চাই না, তোমার জীবন নষ্ট করার কোনো অধিকার নেই আমার মেয়েদি। তুমি তোমার জীবনটা খুব সুন্দর ভাবে সাজাও, আমি এইটাই চাই। আমি বিদ্যুতের কাছে এটাই কামনা করি, ওলা চেঞ্জ করে দেবে, আগের মতো করে দেবে, এটা কি তোমার বিশ্বাস?
ওনার দরবারে এমন কিছু কিছু অভাব নেই যে উনি দেবে না। বিদ্যুতের কাছে সর্বকিছু, উনি সর্বশক্তিমান, ওনার কাছে চাইতে পারলে উনি সর্বকিছু দেওয়ার মতো সম্ভাবনা কাছে আছে। আমারও বিশ্বাস যে তুমি মেঘলা ঠিক আগের মতন আমাকে যদি ভালোবাসতো, তুমি সেভাবে আগের মতন হাসবে খেলবে, আমারই বিশ্বাস। কিন্তু একটি কথা খেল, তোমাকে আমি আগে বলছি যে আমাকে বিদ্যুতে একটা মন দিয়েছি, আমি সেটা তোমাকে দিয়ে দিয়েছি। কিন্তু বাট আমি আর তুমি আমাকে অনেকবারে অনুরোধ করছো, দেখছি যে আমি ওই জায়গায় আমি কাউকে বসাতে পারতেছি না। আমি জীবনের শেষ মুহূর্তে তোমাকে ভালোবেসে গেছি, ভালোবাসবো, তোমার সুযোগের পাশে আমি থাকবো এবং আসছি এবং ভবিষ্যতে থাকবো। তুমি আমাকে নিয়ে কখনো ভেবো না, আমি তোমার মেয়েটি আগে যেমন ছিলাম এখনো আসি থাকবো, যদি যতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচা রাখে।
মেহেদি ভাই, আপনাকে স্যালুট জানাই অনুষ্ঠান থেকে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ত সময় কিছুটা সময় আমরা নিয়ে নিলাম, অনেক শুভকামনা থাকছে আপনার জন্য।
ওর জন্য দোয়া করেন, ওকে জন্য আল্লাহ ভালোভাবে রাখেন,
এর জন্য আমাদের দোয়া আছে এবং লাখ কোটি মানুষের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া আছে, অনেক ভালো থাকবেন।
ওকে, আমরা মেহেদির সাথে কথা বললাম, মেহেদি স্টিল আপনাকে অনেক বেশি ভালোবাসে। যদি মেহেদি আপনাকে ভুলে যায়, ধরেন পরিস্থিতি মানুষকে অনেক বেশি বদলে যায়, আমি খুব হার্ড একটা কোশ্চেন করছি, আমি জানি, ধরেন মেহেদি আপনাকে ভুলে গেল এবং সত্যি সত্যি একটা বিয়ে করলো, সংসার শুরু করলো, তখন আপনার ফিলিংসটা কি?
তখন আমি খুশি থাকবো, সবচেয়ে পৃথিবীর সব মানুষের চেয়ে আমি খুশি থাকবো, আমার চোখের পানি তখন খুশিতে পড়বে, আমি হাসবো পাগলের মতো হাসবো, আমি চিৎকার করে ওর বিশ্বকে আমি জানাইতে পারবো যে আমাদের এই আপনাদের যে এবিসি এফএম রেডিও 89.2 7,000 আজকে আপনাদের বন্ধু,
7,00,000
ফেসবুকে, এবং আমার চিৎকার তখন 7,00,000 না, 7,00,000-এরও বেশি, কয়েক কোটি লোককে আমি চিৎকার করে বলতে পারবো যে আজকে আমি সুখী, আমার মেয়েদের আজকে সুন্দরভাবে বাঁচতেছে, আমার মেয়েদি মানুষের মতো মানুষ হয়ে বাঁচতেছে, এটাই আমি উপরওয়ালার কাছে চাই। আমার নিজের জীবনের জন্য আমি কিচ্ছু চাই না, শুধু আমি ওকে বল, ওকে আমি ভুলতে পারি না, এটা সবচেয়ে বড় কষ্ট। রাতের বেলা শুইলে মনে করি আমার কাছে, আমার বিছানার পাশে, ও আমাকে ডাকছে, এ বুঝে আমাকে খাওয়াই দিতেছে, এ বুঝে মেঘলা বলে ডাক দিচ্ছে, ওর কষ্টগুলো সবসময় আমার বুকের মাঝে, সবসময় ওকে একটা দিনের জন্য, একটা মিনিটের জন্য আমি ভুলতে পারি না।
মেঘলা, বাবা মায়ের সঙ্গে কি আপনার কথা হয়?
আমার বাবা মার সাথে এখন হয় না, আগে হয়েছে।
এখন আর কোনো কথা হয় না?
এখন কোনো কথা।
আপনি বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি?
না,
কতদিন যাবত যোগাযোগ রাখেননি?
প্রায় বছর খানের মতো।
বাড়ির লোকজন জানে আপনি কোথায় আছেন?
জানে যে আমি বাইরে আছি, কোথায় আছে তা ঠিকানা দিন।
এটা তো মেহেদি জানে, তো মেহেদির কাছ থেকে তো চাইলে বের করতে পারে।
না, মেহেদি বলবো না,
মেহেদি বলবে না।
আর মেহেদির সাথে আমাদের বাড়িতের সাথে মানে তেমন একটা ভালো সম্পর্ক নেই।
মেহেদির সাথে কয়েকদিন পর আপনার দেখা হয়?
মেহেদির সাথে 1 মাস আগে হয়েছে, এবং সামনে 10 তারিখে দেখা হওয়ার কথা।
আপনারা কখনো পার্কে ঘুরতে যান একসাথে? কখনো যেভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড?
এখন আর যাই না,
এখন যান না।
যাইতে চেয়েছিলাম সাভার স্মৃতিসৌধ দেখার জন্য সামনের মাসে 10 তারিখ।
ওর মধ্যে কোন আচরণ চেঞ্জ পান, লাইক ও আপনাকে দেখে বিব্রত বোধ করে?
না, ওর মধ্যে কোন আচরণ চেঞ্জ পান, সে আগের মতো আমাকে দেখলে সে আদর করে, সে জরুরি ধরে সব।
ভালোবাসা বেঁচে থাকুক দুনিয়াতে, ভালোবাসা কিনা পারে।
প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদের টিম মেম্বার শাকিল আজকের অতিথি মেঘলার আত্মীয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে এবং যাদের সাথে কথা বলেছে তারা মেঘলার আপন চাচাতো ভাই এবং ভাবি। আমরা অনুষ্ঠান চলাকালীন সময় কথা বলেছি এবং ফোনের সেই চুম্বক অংশটুকু আপনাদেরকে এখন শোনাতে চাই। চলুন শোনা যাক। শাকিল,
নাসির আহমেদ বলছেন।
হ্যাঁ নাসির।
নিশিতা আক্তার মেঘলা, ও আপনার কি হয়? মেঘলার সম্পর্কে আপনি আসলে কি জানেন, আমাদেরকে কিছু তথ্য জানাতে পারবেন?
আগে তো মেয়ে ছিল, আমাদের সামনে বড় হয়েছে, অনেক সুন্দর ছিল, মোটামুটি লম্বা ছিল, চুল টুলো বড় ছিল এবং মেয়েদের মতো গোল ছিল, তারপর আবার ছেলে হয়েছে।
এই যে মেঘলার বিয়ে ঠিক হয়েছিল, এই বিয়ে সম্পর্কে আপনি কিছু জানতেন?
আমরা জানতাম যে ওই মামাতো ভাইয়ের সাথে সম্পর্ক ছিল, প্রেম করে বিয়ে হয়েছে।
অন্য লোকদের আচার আচরণ তার প্রতি কেমন ছিল, এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা?
আমি যা মনে করি যে এলাকার সবাই ওরে খুব আদর করে, আগে যেরকম করতে এখন ওরকমই আদর করে।
চাচাতো ভাই হিসেবে আপনি মেঘলাকে কি বলতে চান?
ও আগের জীবন ফিরে পাক, এটা দোয়া করি, আর ও স্বাভাবিক ভাবে জীবনযাপন করুক, আর একটা ভালো চাকরি। আমার ওয়াইফের সাথে কথা বলেন।
আমি মেঘলার ভাবি বলছি।
যখন মেঘলা এরকম করে পরিবর্তন হয়ে গেল, এটা জানবার পরে আপনারা অবাক হয়েছিলেন কিনা?
অবাক হয়েছি, অবাক হবো না? তারে দেখছি, শুনছি, আমার কাছে তো লজ্জা সরম নাই। এটা হয়েছে তারপর আমরা দেখছি যে সত্য না মিথ্যে যাচাই করতে হবে না আমাকে, তাহলে যাচাই করে দেখছি যে সে এখন পুরুষ বর্তমানে।
মেঘলাকে চিকিৎসা করে ভালো করার জন্য ওদের পরিবার কিংবা আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা?
আমরা তো চেষ্টা করে দেখছি, তারপর আপনারা যদি করতে পারেন আপনার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করবো, আর এছাড়া তো কিছু করতে পারবো না। ঠিক আছে ভাইয়া।
মেঘলাকে ভাবি হিসেবে আপনার কি কিছু বলার আছে?
আমাকে ইচ্ছা যে সে জানি আবার আগের মতো হয়ে যায়, মেয়ে জানি হয়ে যায়। ঠিক আছে, আমাকে এইটুকু দাবি। ঠিক আছে, হেও বলে যে শরীর খারাপ হয় মাঝে মাঝে আগের মতোই, সে চাই জানি আমি আবারও মেয়ে হয়ে যাই। আমার কাছে দোয়া করতে বলে ফোন দিয়ে যে ভাবি আমার জন্য তুই দোয়া করেন, আমি জানি আবার মেয়ের মতো হয়ে যেতে পারি, আমি জানি মেয়ে হয়ে মরতে পারি, এইটাই আর কি। সবসময় কান্নাকাটি করে, সবার কাছে দোয়া চায়, এইটাই।
আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।
ধন্যবাদ শাকিল, আসলে হৃদয় বিদারক। এবং তারা ফ্যামিলির যারা আছেন তারাও চাচ্ছেন যে প্রকৃতি তাকে সুস্থ করে দিক, কিন্তু তাদের কি দায়িত্ব সে দায়িত্বের জায়গাটি সবাই এড়িয়ে যাচ্ছেন। প্রিয় শ্রোতা, আমরা পুরো অনুষ্ঠান জুড়েই বলেছি যে আজকে যে ঘটনাটি সেটা আসলে একজন ফিজিশিয়ানই ভালো বলতে পারবেন যে কেন এরকম হয়, সায়েন্টিফিক ব্যাখ্যা তার কাছ থেকে নেবার চেষ্টা করব। তো আমরা অনুষ্ঠান চলাকালীন সময়ে একজন ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করেছিলাম যিনি হরমোন বিশেষজ্ঞ, আসলে শাকিল যোগাযোগ করেছে এবং শাকিল তাকে বিস্তারিত বলার পরে তিনি আসলে কি মতামত প্রদান করেছেন চলুন আমরা শুনি। যার সঙ্গে আমরা কথা বলেছি তিনি হচ্ছেন চিফ কনসালটেন্ট ফিজিশিয়ান বারডেমের প্রফেসর এ আর খান, তিনি মূলত হরমোন বিশেষজ্ঞ। শাকিল,
আমরা আসলে বৈজ্ঞানিক কিংবা মেডিকেল সায়েন্সের যে ব্যাখ্যা সেইটা কি করে হতে পারে, এই ব্যাপারে যদি আপনি আমাদের কিছু বলতেন।
তার অ্যাকচুয়াল সেক্স কি? অ্যাকচুয়াল সেক্স দেখার জন্য তার দুইটা পদ্ধতি আছে, একটা ক্রোমোজোম অ্যানালিসিস, ক্রোমোজোম মেল টাইপ না ফিমেল টাইপ, একটা ক্রোমোজোম অ্যানালিসিসে এটা একটা জেনেটিক সেক্স ডিটারমিনেশন করতে হবে, আর একটা হলো ওর হরমোন অ্যানালিসিস করে দেখতে হবে যে তার কি মেল হরমোন আছে না ফিমেল হরমোন আছে। বাইরে ই দেখে ঠিক বোঝা যাবে না, তাছাড়া ওর আলট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে ওর ওভারি আছে না টেস্টিস আছে। তো তারপর একে ফাইনাল ই ডায়াগনোসিস করতে হবে যে অ্যাকচুয়ালি এর কি সেক্স ছিল। অনেক সময় গ্ল্যান্ডে টিউমার টিউমার হলো ওরকম সেক্স ট্রান্সফরমেশন হয়।
যদি ওর সেক্সটা নির্ধারণ করা যায় যে সে ফিমেল অর মেল, তখন কি মানে ওকে পুরোপুরি ভাবে রূপান্তর করা সম্ভব মেল অথবা ফিমেল?
পুরোপুরি ভাবে রূপান্তর করা সম্ভব, জেনেটিক সেক্স দেখে দেখতে হবে যে সে যদি ফিমেল হয় তাকে ফিমেল করা যাবে আর মেল হলে মেল করা যাবে, অসুবিধা
নেই। তার মানে মেডিকেল সায়েন্স বলছে যে এটার একটা সুষ্ঠু সমাধান আছে, তাই তো?
স্বপ্ন দেখা
বা জি। অনেক ধন্যবাদ আমাদের এবিসি রেডিওর পক্ষ থেকে এবং আমাদের হ্যালো 890 অনুষ্ঠান।
ওকে, আমরা একজন বিশেষজ্ঞের মতামত শুনলাম, তিনি হচ্ছেন প্রফেসর ইয়ার খান, চিফ কনসালটেন্ট ফিজিশিয়ান বারডেমের, তিনি মূলত হরমোন বিশেষজ্ঞ। কি বা বলবার আছে? হ্যাঁ মেঘলা,
আর আমি সত্যিকে শর্টকটে একটা কথা বলতে চাই যে একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদের শ্রোতাদেরকে এবং সকল মানুষকে যারা এফএম রেডিও শোনে, তারা যেন আমাকে কখনো ঘৃণা চোখে না দেখে কেউ। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, আমার জীবন এখনো শেষ হয় নাই, সবেমাত্র শুরু। আমাকে যেন কেউ ঘৃণা চোখে না দেখে, আমাকে যেন কেউ করুণা চোখে না দেখে, সবাই যেন আমাকে ভালোবাসার চোখে দেখে। আমার মতো এই অবস্থা হওয়ার আগে আল্লাহ যেন আমাকে মরণ দেয় আর জীবনে এক মিনিটের জন্য হলো আমি আমার আগের অবস্থায় ফিরে পাইতেছে, এক সেকেন্ডের জন্য হলো, তাহলে আমি মরে গিয়েও শান্তি পাব। আর আমার আত্মারা সব মানুষকে ভালোবাসবে, আমার এই কথাগুলো শুনে, জীবনের কষ্টগুলো শুনে। কেউ যদি আমার কথা যদি ভুল হয়ে থাকে, আমাকে আল্লাহর রাস্তে সবাই মাফ করে দেবেন, এবং আমাকে কখনো ঘৃণা চোখে দেখেন না, আমাকে বাঁচার সুযোগ করে দেন। এই সমাজে কি আমার বাঁচার কোনো অধিকার নেই? আমি কি ডাস্টবিনের ময়লা? আমি কি আবর্জনা ডাস্টবিনের? সবাই আমাকে নিয়ে টিটকিনি মারে, কিন্তু আপনারা কেউ টিটকিনি মারেন না, আপনারা কেউ আমাকে নিয়ে সমালোচনা করেন না, আমাকে দিতেন আমার কাছে ভালোবাসার হাত বাড়িয়ে দেন। আমি এটিই চাই, আর কিচ্ছু চাই না।
কিছুই যদি না পারেন তো সম্মানের চোখটা রাখেন, কিছুই যদি না পারেন এই মানুষগুলোর জন্য তাহলে অন্তত হৃদয়ের কোন একটু হলো ভালোবাসা রাখেন, কিছুই যদি না পারেন তাহলে নিশ্চুপ থাকেন, এমন কোন অঙ্গভঙ্গি করেন না, এমন কিছু বলেন না যাতে এই মানুষগুলো কষ্ট দেয়া হয়। আপনি তো সৃষ্টিকর্তার সৃষ্টি, এবং সৃষ্টিকর্তা যদি তাকে ভাবে দুনিয়াতে দেখতে পছন্দ করে, তাহলে আমি আপনি কে একটা মানুষকে দেখে এইভাবে মন্তব্য করব বা টিটকিরি করব, এভাবে তাকাবো কোয়ারি নিয়ে? প্লিজ আমরা সবাই যেন মানুষ হবার চেষ্টা করি, অন্তত এই মানুষগুলোর ক্ষেত্রে যেখানে তাদের কোনো হাত নেই। বারবারই বলছি এই কথাগুলো, কারণ আমরা জানি যে একটা হ্যালোইট 920 এই সমাজটাকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু হ্যালোইট 920 যদি একজনকেও পরিবর্তন করতে পারে তাহলে আমরা বলতে পারব আজকের এই আড়াই ঘন্টা সাকসেস। প্রিয় শ্রোতা, আমরা জীবনের গল্পে মেঘলার জীবনের গল্প শেষ করব, তবে কিছু ফেসবুকে বিভিন্ন রকমের কমেন্টস এসছে, হাজার হাজার কমেন্টস, সেগুলো থেকে কয়েকটা পড়ে শোনাতে চাই মেঘলাকে, তারপরে মেঘলার মন্তব্য শুনে আমরা শেষ করব। তবে তার আগে আমরা ছোট্ট একটা স্পেস নিতে চাই, একটু রিফ্রেশ, একটু একটা ব্রিদিং স্পেস নিতে চাই। বরাবরের মতো হ্যালোইট 920 তে একটা গান বাজবে। আজকে ভেবেছিলাম যে হ্যালোইট 920 তে যে গানটা বাজবে সেটা হবে খুব বেদনা বিধুর গান ওর জীবনের জায়গা থেকে, কিন্তু না, হ্যালোইট 920 তে যে গানটা এই মুহূর্তে বাজবে সেটা হচ্ছে ভালোবাসাকে রেসপেক্ট করে একটা গান, এবং অনেক বেশি শ্রদ্ধা জানিয়ে ওদের দুজনের ভালোবাসার প্রতি সেই গান। এমন শ্রদ্ধা যেখানে প্রকৃতি বাধা হয়ে দাঁড়াতে পারেনি, যেখানে প্রকৃতি শরীর পরিবর্তন করে দিয়েছে কিন্তু মনকে পরিবর্তন করতে পারেনি, পরিবেশ বাধা হয়ে দাঁড়াতে পারেনি, পরিস্থিতি বাধা হয়ে দাঁড়াতে পারেনি, তারপরে ভালোবাসা টিকে আছে, এবং অদ্ভুত রকমের সেই ভালোবাসা, এবং সেই ভালোবাসা শুধুই দুজন দুজনের মঙ্গল চায়, আর কিছুই চায়নি। বাধা হয়ে দাঁড়িয়েছে এখানে শারীরিক সম্পর্ক, কিচ্ছু যায় আসে না, তারপরে দুজন দুজনের জন্য বেঁচে আছে, অদ্ভুত রকমের এক ভালোবাসা। এই ভালোবাসাকে সম্মান জানিয়ে আমরা এই গানটি বাজাচ্ছি। আপনারা যদি ওদেরকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না।
প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না, প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না, প্রীতি হয় গো যার শোনে যার মন মুইজাছে, হয় গো যার শোনে যার মন মুইজাছে, সে কিন্তু তারে ছাড়ে না, হয় গো যার শোনে যার মন মুইজাছে, সে কিন্তু তারে ছাড়ে না, প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না, প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। এক জাতের লতায় আছে বাইয়ায় উঠে সে গাছে, এক জাতের লতায় আছে বাইয়ায় উঠে সে গাছে, হয় গো গাছ মরিলে ল লতাও মরে, হায় গো গাছ মরিলে লতাও মরে, তবুও লতায় গাছ ছাড়ে না। প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধরে না, প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধরে না। দেখো জাতকের রীতি মেঘের সনে তার প্রীতি, দেখো জাতকের রীতি মেঘের সনে তার প্রীতি, ওষে পানির জন্যে মইরা গেলেও, ওষে পানির জন্যে মইরা গেলেও অন্য পানি পান করে না, ওষে পানির জন্যে মইরা গেলেও অন্য পানি পান করে না। প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধরে না, প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধরে না। ঝিনুকে মুক্ত হলে সেই ঝিনুকার মুখ খোলে না, ঝিনুকে ঝিনুকে মুক্ত হলে সেই ঝিনুকার মুখ খোলে না, ঝিনুকে ও সে গভীর জলে ডুইবা থাকে, ও সে গভীর জলে ডুইবা থাকে কিনারেতে আর আসে না, ও সে গভীর জলে ডুইবা থাকে কিনারেতে আর আসে না। প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধরে না, প্রীতি প্রীতি প্রীতি
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাই তো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
Close Up presents Hello 8920 Close Up The closer the better।
একটা বেজে 33 হচ্ছে সময়। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আমার ডান পাশে রয়েছে আরজে শাকিল এবং বাম পাশে রয়েছে আরজে লাবিব। আমরা সবাই রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে মেঘলা, তার জীবনের গল্প নিয়ে। আমরা কিছু ফেসবুক থেকে কিছু কমেন্টস পড়তে চাই। ফেসবুকে আজকে আমরা যে সাড়া পেয়েছি সেটা নিঃসন্দেহে অভাবনীয়, তবে যে কমেন্টসগুলো পেয়েছি সবগুলো পড়া যাবে না, আমরা কিছু এসেন্স এখানে তুলে ধরার চেষ্টা করছি। ইভানুষ্কা, সম্ভবত ইভানুষ্কা হবে নামটা আপনার, সিদ্দিকী লিখেছেন, নিজের চোখের পানি আটকাতে পারছি না, এই ফার্স্ট আমি এই শোটার কোন কাহিনী শুনে কাঁদছি। আল্লাহ যাতে আর কাউকে এমন কষ্ট না দেন, আর মেঘলাকে দোয়া করি জীবনে যাতে সবার ভালোবাসা পেয়ে ভালোভাবে সে বাঁচতে পারে। আরফিন জিহাদ লিখেছেন, ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি মেঘকে ভালো করে দাও। মোহাম্মদ সাগর আহমেদ লিখেছে, বন্ধু আমরা তোমার পাশে আছি, আল্লাহকে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পারভেজউদ্দিন লিখেছে, হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি সব মানুষ সমান হয় না। মেঘলা এবং বর্তমান মেঘ ছেলে বন্ধুকে আমার পক্ষ থেকে হাজার হাজার সালাম। রবি মাহমুদ রাসেল লিখেছে, ভাই অনেক জীবনের গল্প শুনেছি, এই গল্পটাই বিবেককে নাড়া দিল, এটাই সৃষ্টিকর্তার খেলা, গড ইজ গ্রেট। হৃদয় সেলিম লিখেছে, ভাইরে ভাগ্যের কথা কিছুই বলা যায় না, সবই মহান আল্লাহর ইচ্ছা, আল্লাহ তোমাকে সুস্থ করে দিক। শেখ আনিস লিখেছে, একদিন রন্টি হিজড়ার গল্প শুনে শপথ নিয়েছিলাম কোনোদিন এই লোকগুলোকে অবহেলা করব না, আর আজকে এই লোকটির গল্প শুনে আবারও বিবেক নাড়া দিয়ে উঠল। এটা তো নিজের ইচ্ছায় এমন হয়নি, আল্লাহ বানিয়েছে, তাই এই লোকগুলোকে সবসময় যেন আমরা সম্মানের চোখে দেখি। আরমান খান লিখেছে, ভাই আসলে আমরা সমাজের সবাই বিবেকশূন্য হয়ে গেছি, তা না হলে এই মেঘলার মতো হাজারো মেঘলাকে এইভাবে অবহেলা করতাম না। আর রহমান বর্ণির লিখেছে, প্রকৃতির এই বিচিত্র বিবর্তন আমাদের নীরবে মেনে নেওয়া ছাড়ার কোন উপায় নেই। আধুনিক বিজ্ঞান প্রযুক্তি মানুষের জ্ঞানের পরিধি যতই উন্নততর হোক না কেন, আমরা এখনো বিধির বিধান অথবা প্রকৃতির খামখেয়ালির কাছে দারুণভাবে অসহায়। মেঘ বা মেঘলাকে এই সমাজ স্বাভাবিকভাবে মেনে নিক, এর বেশি করার বা চাওয়ার সামর্থ্য আমাদের নেই। নিকিতা উদ্দিন মৌসুমী আমাদেরকে লিখেছেন, আল্লাহ মাফ করুন, মেঘের জন্য খুব খারাপ লাগছে, আল্লাহ যেন ওর সব কষ্ট থেকে ওকে উদ্ধার করেন, আমিন। হাই কুষ্টিয়া থেকে, হাই সমবত নাম লিখেছেন কুষ্টিয়া থেকে, দুঃখ করবেন না, পৃথিবীতে দুঃখী হলেও আল্লাহ হয়তো আখেরাতে অনেক সুখী করবেন। দীপুমণি নামের একজন শ্রোতা আমাদেরকে লিখেছে, আমি তোমার জন্য দোয়া করি। সুলতানা স্মৃতি লিখেছে, কেন এতটা কষ্ট বিধাতা মানুষকে দেয় আর এটা কেমনে সম্ভব, দেখছি তাও বিশ্বাস করতে পারছি না। আরমান চৌধুরী লিখেছে, প্রকৃতি হারলো মেঘলা এবং মেহেদির প্রেমের কাছে। মোহাম্মদ ইউনুস লিখেছে, দোয়া করছি মহান আল্লাহ তোমাকে সুস্থ এবং সুন্দর রাখুক। শাওন পিয়াল লিখেছে, আমি আপনাকে আপু বলে বললাম বিকজ আমি এখনো আপনাকে একটা মেয়েও মনে করি আর আপনি আমার কাছে একজন মানুষ, এর বেশি কিছু না। শফিকুল ইসলাম সেলিম লিখেছে, কিবরিয়া ভাই মেঘলার জীবনটা খুব কষ্টের, আমি সবাইকে বলছি তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখো। দীপ বণিক লিখেছে, মেঘ তুমি কান্না করো না, আমরা আছি তোমার পাশে, দয়া করে বাজে কমছে বা কিছু একটা বাজে কমেন্টস করবেন না, এরকম জাতীয় কথা লিখেছেন। অনিম খান সৈকত লিখেছে, আপুর জন্য অনেক খারাপ লাগছে, দোয়া করি আপু ঠিক হয়ে যাক। কায়সার হামিদ লিখেছে, মেহেদি তোমাকে হাজার হাজার স্যালুট, তুমি না থাকলে হয়তো মেঘলা আজ পৃথিবীতে বেঁচে থাকত না, সুখে থেকো তোমরা, আল্লাহ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক। মোহাম্মদ রহমাতুল্লাহ বা রহমতুল্লাহ কিছু একটা হবেন, হাই আল্লাহ আপনি মেঘলাকে নারী বানিয়ে দিন, আমরা 16 কোটি মানুষ প্রার্থনা করি। আর আরিফুল ইসলাম লিখেছে, মেঘলা জাস্ট ওয়েট অ্যান্ড সি, আল্লাহ নোজ হোয়াট ইজ বেটার ফর ইউ, ডোন্ট বি হোপলেস, বেস্ট অফ লাক। এরকম আরো অনেক অনেক কমেন্টস এসছেন, ইলিয়াস উদ্দিনও লিখেছেন, এরকম আরো অনেক কমেন্টস আমরা পেয়েছি প্রিয় শ্রোতা। আপনারা নিশ্চয়ই জানেন যে যারা কমেন্টস করেন এবং যারা আমাদের পেজে নতুন যোগ দেন তাদের মধ্যে থেকে আমরা দুইজনকে উইনার করি, যারা পান ক্লোজ অ্যাপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তো আজকে যিনি বেস্ট কমেন্ট করেছেন তিনি হচ্ছেন ইভানুষ্কা সিদ্দিকী, আপনি পাচ্ছেন ক্লোজ অ্যাপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং সাগর আহমেদ যিনি আজকে জয়েন করেছেন তাদের মধ্য থেকে সাগর আহমেদ পাচ্ছেন এই গিফট হ্যাম্পার। অনেক অনেক কমেন্টস শুনলাম আমরা, কি বলবো, তো মেঘলা আপনার কি বলার আছে? সবাই তো ফেসবুকে আপনাকে নিয়ে অনেক হৃদয় বিদারক কথা লিখেছে, অনেকেই আপনার পাশে দাঁড়াতে চেয়েছে, অনেকে আপনাকে স্যালুট জানিয়েছে, আপনি ভয়েস রেইজ করেছেন, অনেকে নিজেদেরকে লুকিয়ে রাখে, আপনি সেটা করেননি। আপনার কি বলার আছে এই লাখো শ্রোতাকে?
লাখো শ্রোতাকে আমার এই মুহূর্তে বলার একটা জিনিসই আছে যে আমি একজন মানুষ, এটি সবচেয়ে আমার বড় ভবিষ্যৎ। এবং সত্যি কথা যে আমার উপরে যারা ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে তারা সত্যি প্রকৃতির বন্ধু আমার, হ্যাঁ তাদেরকে আমি স্যালুট জানাই। এবং আমার বিপদের দিনে, আমার দুর্দিনে, দুঃ সময় আমার পাশে যারা দাঁড়িয়েছে তাকে থ্যাংকস বলে আমি ছোট করব না, তাকে অনেক 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 ধন্যবাদ জানাই। আমি যারা আমাকে SMS করছে, স্যালুট জানিয়েছে, আমি তাদের সাহায্য চাই, ভালোবাসার পরশ চাই, আমি ঘৃণা দেখতে চাই না তাদের, তাদের মুখে আমি আমার দুর্বলতা কথা শুনতে চাই না, আমি তাদের কাছে আমার ভালোবাসা চাই, যে ভালোবাসার মতো ভালোবাসতে হয়, যে আমার জীবনের গল্প শুনে যদি কেউ মনের ভিতরে কষ্ট থেকে থাকে, কষ্ট পায়, তাহলে তারা যেন আমার মতো করে যেন সকলকে ভালোবাসে।
জি, অনেক ধন্যবাদ মেঘলা। প্রিয় শ্রোতা, এখানেই শেষ হলো মেঘলার জীবনের গল্প, কিন্তু শেষ হলো না। মেঘলা তার বাকি জীবনটা 23 বছরের পরে লম্বা একটা জীবন পড়ে আছে, সেই জীবনে যেন আমাদের সমাজের কারো কাছ থেকে কোনো অবিচার না পায়, সৃষ্টিকর্তা মহান আল্লাহ তার দিকে যেন মুখ তুলে তাকান, এটাই শুধুমাত্র প্রত্যাশা করবার আছে। আমরা গত সপ্তাহে ফোনের মাধ্যমে শত শত কমেন্টস পেয়েছি, হাজার হাজার কমেন্টস পেয়েছি গত সপ্তাহের অতিথিকে নিয়ে, আমরা সেগুলো একটু শুনবো, শোনার পরপর আমরা আবারও ফিরে আসছি, চলুন শোনা যাক।
বিলালের কষ্টের কথা শুনে আমার চোখের পানি আসে। তার আম্মাকে এমনভাবে হত্যা করতে, বিলালের তার কষ্টের মাঝে থেকেও সুন্দর হতে এগিয়ে যাচ্ছে। বিল্লাল তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমাকে অবশ্যই একদিন সেই পথে নিয়ে যাবে।
আমি উজ্জ্বল বলছিলাম বাজিতপুর থেকে, বিল্লালের গল্পটি শুনলাম, বিল্লালের আমটিকে আমার হাজার সালাম।
আমার নাম নুসরাত জাহান। বিল্লাল ভাইয়ের জীবন কাহিনী আমার অনেক ভালো হয়ে গেছে। যার মা নেই সে জানে তার কত কষ্ট। বিল্লাল ভাই এতদূর আসছে, জীবন আরো উন্নত করুক, সেই কামনা রইল বিল্লাল ভাইয়ের প্রতি।
আমার নাম মোহাম্মদ ত্রিজন। বিল্লাল ভাই খুব ভালো একজন লোক, তার জীবনের কাহিনী আমরা শুনতে পেরেছি। বিল্লাল ভাইয়ের মনের আশা পূর্ণ হোক, সে যেন খুব ভালো থাকে।
পাতিয়া নোয়াখালী থেকে সোহেল রানা বলছি, বেলাল ভাইয়ের জীবনের গল্প শুনে আমার চোখ দিয়ে অজরে পানি ঝরছিল। আমি দোয়া করি বেলাল ভাইয়ের জন্য, বেলাল ভাই যেন তার ক্যারিয়ারটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাইতো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যেকোনো সময়।
সকালটা শুরু প্রচন্ড ব্যস্ততায়, ভোরবেলায় মর্নিং ওয়াক, তারপরে অফিস, বাইরে অনেকগুলো মিটিং, ফিল্ড ইন্সপেকশন, সারাদিনের এই জার্নিতে চুল প্রতিদিনই হারায় তার স্বাভাবিক প্রাণ, হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, বিবর্ণ, এক কথায় ড্যামেজড।
নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ারে আছে কেরাটিন অ্যাক্টিভ, চুলে পুরনো প্রাণ ফিরিয়ে আনতে, ড্যামেজড চুলের কোষের গভীরে পৌঁছে চুলে যোগায় প্রয়োজনীয় প্রোটিন, যা ল্যাব টেস্ট দ্বারা পরীক্ষিত, আর আপনি থাকুন চুল নিয়ে চিন্তামুক্ত।
ঘড়ি দেখ, কয়টা বাজে হিসাব আছে?
কেন, রাত 10টা।
উফ, তবুও তুই বলছিস ফেয়ারনেস ট্রিটমেন্টের কথা, এত রাতে কোন পার্লারটা খোলা আছে?
শোন, এখন থেকে ঘরে বসে রাত জুড়ে চলবে নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
কিভাবে?
এলো ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট, এটি ত্বকের 5 তর গভীরে পৌঁছে আপনার সেলগুলো উজ্জ্বল করে আর নতুনের মতো করে তোলে, ফলে রাত জুড়ে আপনি পান ডাবল অ্যাকশন ফেয়ারনেস। নতুন ফেয়ার অ্যান্ড লাভলি নাইট ফেয়ারনেস ট্রিটমেন্ট।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better.
প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাইতো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যেকোনো সময়।
আর একবার আমন্ত্রণ, 1:50 হতে এখনো 20 সেকেন্ডের মতো বাকি আছে। এত রাত পর্যন্ত যারা জেগে আছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। প্রিয় শ্রোতা, আজকে যে জীবনের গল্পটি প্রচারিত হল, সেই জীবনের গল্প নিয়ে যারা ফোনে ফিডব্যাক জানাতে চান তারা আমাদেরকে ওই নম্বরেই ফোন করবেন 9115668। এবং একই সাথে যারা জীবনের গল্প বলতে চান, কেউ কেউ আমাদের অফিসে আসেন, অফিসে এসে সরাসরি যোগাযোগ করেন, তাদেরকেও আমরা মোস্ট ওয়েলকাম জানাই। এবং একই সাথে আপনারা এই ফোন নম্বরের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন 9115668। যে ফোন কলের মাধ্যমে আমরা আপনাদেরকে বেঁচে থাকি সে ধরনের কিছু স্যাম্পল আজকে আমরা বাজাচ্ছি, যারা হয়তোবা আগামী কোন এক পর্বে আমাদের অতিথি হবেন তাদের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করব। এই ফোন কলগুলোর মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে। এবং একই সাথে আপনাদেরকে বলতে চাই, হ্যালো 8920 আমাদের যে মনের যে জানালাটা, সেই জানালাটা অনেক বেশি প্রসারিত করুক, খুলে দিক। আমরা সত্যিকার অর্থে মানুষ হয়ে বাঁচার চেষ্টা করি, যে মানুষগুলো পিছিয়ে আছে তাদেরকে টেনে আমাদের পাশে এসে দাঁড়ানোর সুযোগ করে দিই, তাহলে আমরা বলতে পারি হ্যালো 8920 সাকসেস। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করছি, আগামী বুধবার আবারও ঠিক আমার টিম মেম্বারদের সাথে করে এবং একই সাথে আরও একজন অতিথিকে সাথে করে চলে আসব, যার জীবনের গল্প আমাদেরকে অনেক কিছুই শেখাবে। সে পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকুন। আর জি কিবরিয়া, আর জি শাকিল এবং আর জি লাবিবের পক্ষ থেকে শুভরাত্রি।
আমার নাম সুর। আমার জীবনে যেসব ঘটে গেছে, আমি অসৎ পথে চলাফেরা করতে করতে আমার জীবন আজ মৃত্যুর পথে। বাপ মায়ের কারণে সন্তান কতটুক খারাপ হতে পারে, আমি আর বাসুম না বেশি দিন, আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমি মরার সব বলে যেতে চাই। আমার একটা সুযোগ দিলাম, আমি এসে সব কথা বলতে চাই।
আমার নাম হলো আঞ্জিরা। আমার মা বাবা মারা গেছে ছোটবেলায়, তখন থেকে আমি অনেক কষ্ট বড় হয়েছি। আমি কষ্ট করে কিছু টাকা পয়সা জমাইছি, এক লোক আমাকে ধারে কথা কয় টাকাটা নিয়ে এখন সে কই যে পালাই গেছে। আমি এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই।
আমার নাম লাকি। ছোটবেলায় আমার বাবা মার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, খুব কষ্টে মানুষ হয়ে এসএসসি পাস করার পরে একটা ছেলের সাথে সম্পর্ক হয়, ওকে আমি বিয়ে করি। ও আমার সাথে খুব খারাপ আচরণ করে, সেজন্য আমি ওকে ছেড়ে ঢাকায় চলে আসি। আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি, আমি আমার হাজব্যান্ডকে খুব মিস করতেছি, তাই আমি আমার কষ্টের কথাগুলো সবার সাথে শেয়ার করতে চাই।
আমি নাতাশা। আমার ফ্যামিলি অনেক প্রবলেম করতেছে আমাকে, আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করাই দিচ্ছে, প্রতিদিন স্লিপিং পিল খাওয়ায়, আমার প্রতি খুব টর্চার করে, মারে। এবার আমি সুইসাইড অনেকবার চেষ্টা করছি, পারিনি, বাসা বন্দি করে রাখতেছে, সবাই বলতেছে যে আমি পাগল হয়ে গেছি। আমাকে পাবনায় পাঠাতে হচ্ছিল, আমি আপনাদের প্রোগ্রামে আসতে চাই।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রথম দেখা, ভালো লাগা, সেই থেকে কি ভালোবাসা, কিন্তু কখনোই যাওয়া হয়নি পছন্দের মানুষটির কাছে, খুলে বলা হয়নি মনের কথাটি। ওকে, অল রাইট, মনের মানুষের কাছে যেতে চাইতো কনফিডেন্স, তাই না? সেই কনফিডেন্স নিয়ে এলো জিঙ্ক মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ ক্লোজ আপ ডিপ অ্যাকশন। তাহলে এখনই নিন ঝকঝকে সাদা দাঁত আর সতেজ নিঃশ্বাসের কনফিডেন্স পুরো 12 ঘন্টা পর্যন্ত। সো গেট রেডি, কারণ কাছে যাওয়ার সুযোগ আসতে পারে যে কোনো সময়।
আমি প্রবলেম বলছি, যখন গ্রাম থেকে শহরে আসি তখন দেখার মতো কেউ ছিল না, স্ট্রাগল করে পড়াশোনা করেছি, তারপর প্রেম করে বিয়ে করি। আমার ওয়াইফ আমার একটা বাচ্চা নষ্ট করে ফেলে, সে এখন পূর্ব প্রেমিকের সাথে গড় সংসার করে। আমি এ ভিত্তিতে এসে আমার জীবনের গল্পটা শেয়ার করতে চাই।
আমার মোহাম্মদ মিজান, আমি চট্টগ্রামের একজন রিক্সা চালক। আমি 7 বছর ব্যায়াম করছি, আমার পরিবার আমাকে ছুঁয়ে চলে গেছে, আমার একটা বাচ্চা আছে, মা হয়ে মেয়েটাকে বিক্রি করে দিল। আপনাদের সুযোগ পাইতাম তাহলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকতাম।
আমার নাম শ্রাবণ। আমার আব্বু দীর্ঘদিন প্রবাসী জীবনযাপন করে, কিন্তু এক পর্যায়ে সে এমন হিংস্র হয়ে যায়, সে আমার একটা ভাই একটা হাত পর্যন্ত কাটে ফেলায়, আমার আম্মুকে প্রতিনিয়ত মারধর করে। আমি অভাবের কারণে এই পরীক্ষা দিতে পারিনি, তার উপরে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে মেয়েটা আমার অনেক কষ্ট দেয়, প্লিজ আমাকে একটা সুযোগ করে দিন না।
আমার নাম মোহাম্মদ শাহজাহান। আমার সে ছোটবেলা থেকে অনেক কষ্টে আমার জীবনটা বড় হয়েছে, বিয়ের 3 মাস পরে আমাকে ছেড়ে দুধের বাচ্চা রেখে চলে গেছে, সেই বাচ্চাকে আমার অনেক কষ্ট করে আমাকে লালন পালন করতে হয়েছে, সেই জন্য আমি FM রেডিওর কাছে যাইতে চাই, আমার জীবনে কিছু গল্প বলতে চাই।
আমার নাম শিউলি, আমি একজন গৃহকর্মী, আমি মানুষের বাসায় কাজ করে, আমি পড়াশোনা করি। আমার অনুরোধ, আমার জীবনের গল্প আপনারা শুনবেন। সমাজে এখন অনেক ভালো মানুষ আছে যারা মানুষের জন্য অনেক কিছু করে থাকে, আর আমাকে সুযোগ দিন আমার জীবনের গল্পটা বলার জন্য।
নিয়ে জন্মে না পেয়েছে, পরও যে বলো যেন উপরওয়ালা আমাকে ওর করে দেয়, ওকে আমার করে দেয়। আমি মরার আগ পর্যন্ত হলো, এক ঘন্টার জন্য হলো, এক মিনিটের জন্য আমি মেয়ে হয়ে মরতে ছেলে হয়ে বাঁচতে চাই না।
শেষ পর্যন্ত কি পরিচয়ে বাজবে সে, মেঘ নাকি মেঘলা? ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে এই প্রথম একটি অদ্ভুত জীবনের গল্প, আজ রাত 11:20 এ আরজি কিবরিয়ার সাথে, শুধুই ABC রেডিওতে। দ্য ক্লোজার দ্য বেটার।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com।